উল্টো তার দিকে তাকিয়ে দাঁত বের করে খিলখিল করে হাসতে হাসতে বলল, কিরে ধরতে পারলি কই, হারিয়ে গেল তো? তুইও হারিয়ে যাবি, পালাবি কোথায় বল, ঘন্টা যে আবার ফিরে এসেছে। এই কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল অনিল। এ কি কথা বলছে পাগলটা, এই ঘন্টার ব্যাপার তো তার জানার কথা নয়, আর ঘন্টা তো অনেক আগেই শেষ হয়ে গেছে, এই পাগল জানল কি করে? এই সব ভাবতে ভাবতে অনিল সেই পাগলের দিকে তাকিয়ে রেগে জোরে জোরে বলতে লাগল, তুই কি জানিস ঘন্টা নিয়ে, বল আমাকে, ঘন্টা আবার ফিরে আসলো মানে? হাসি থামিয়ে বল, তুই কে? পাগল কিছু না বলে শুধু বীর বীর করে ঘন্টা ফিরেছে বলতে বলতে এক দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। ভূত.com with Russell. ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। ঈদ উপলক্ষে আমাদের ঘটনা পাঠিয়েছেন তানবীর তুষার, এবং অনেকদিন পরে ঘন্টার তৃতীয় পর্ব আজকে আপনাদের শোনাব। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। এই ঘন্টা নিয়ে আপনাদের অনেক আগ্রহ, এবং অনেক দিন ধরেই আপনারা রিকোয়েস্ট করছিলেন যেন আমরা ঘন্টার তৃতীয় পর্ব বা ঘন্টার নতুন পর্ব নিয়ে আসি। আজকে সেই তৃতীয় পর্ব শোনাব আপনাদের, আশা করছি ভালো লাগবে। ঘটনা শুরুর আগে একটু ছোট্ট করে বলে দিই, যারা ঘন্টা এক এবং ঘন্টা দুই এখনো শুনেননি তারা ঘন্টা তিন শোনার আগে এক এবং দুই শুনে আসবেন, তাহলে পুরো ঘটনাটি বুঝতে আপনাদের জন্য অনেক সহজ হবে। চলুন শুরু করা যাক, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আপনাদের কি মনে আছে ঘন্টা ফিরে এসেছে ঘটনার শেষে আমি একটা কথা উল্লেখ করেছিলাম, যদি ঘন্টা আবার ফিরে আসে কোনোভাবে তাহলে কি আবার অনিলের জীবন দুর্বিষহ হয়ে উঠবে? সেই ঘন্টা কিন্তু আসলেই আবার ফিরেছে, তবে এবার হয়তো একটু অন্য রকম কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, সবাইকে ঈদের অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আমি তানবীর তুষার, ভূত.com এর মডারেটর ও অফিসিয়াল স্টোরি টেলার। এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে পাঠিয়েছেন সৌমিক দাস। কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় যাওয়া যাক। এর আগে আমি আপনাদের বলেছিলাম এই ঘটনার পরে অনিল একেবারে তার লাশ চুরির পেশা থেকে অবসরে চলে যায়। অনিল অবসরে যায় ঠিকই, কিন্তু এই পেশার লোভ তাকে বেশি দিন থামিয়ে রাখতে পারেনি। যেহেতু ঘন্টার প্রভাব তার জীবন থেকে একেবারে কেটে গিয়েছিল এবং আরো কোনো সমস্যা তার ছিল না, তাই সে সিদ্ধান্ত নিল আবার ফিরবে এই পেশায়, তবে এবার একটু অন্যভাবে। এবার লাশ চুরির বদলে অনিল সিদ্ধান্ত নেয় সে কবর থেকে কঙ্কাল চুরি করবে। অনেক দিনের লাশ কবরে পচে কঙ্কাল হয়ে যায়, আর তখনই অনিল তার এক সহযোগী সহ সেই লাশের কঙ্কাল তুলতে যায় রাতের আঁধারে। তারা 2023 সালের দিকে শুরু করে আবার এই কাজ। সবকিছু ঠিকঠাক চলছিল, প্রায় তিনটি কঙ্কাল ঠিকমতো তুলে সেগুলো বিক্রিও করে ফেলে অনিল। কিন্তু এর কিছুদিন পরেই তার মনের মাঝে কেমন একটা অস্বস্তি কাজ করতে থাকে, মনে হতে থাকে আবার কিছু একটা ঘটবে, কিন্তু কি এমন ঘটতে পারে সেটা বুঝে উঠতে পারছিল না অনিল। এর মাঝে কেটে যায় আরো কিছু সময়। একদিন অনিলের দাওয়াত পরে পাশের বাড়ির এলাকার এক লোকের বাড়িতে। সেই দাওয়াতে যাওয়ার পরে অনিল তার নিজের মাঝে কোনো কিছুর একটা অস্বস্তি অনুভব করতে শুরু করে। সেখানে অনেকের সাথে কথা বলে, সেই অনুষ্ঠান শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। অনুষ্ঠানে যেহেতু পূজার একটা ব্যাপার ছিল, সেখানে তার পরিচিত একজন ঠাকুর মশাইও ছিলেন। রাতে সেই বাড়ি থেকে অনিল যখন নিজের বাড়িতে ফিরেছিলেন তখন চারপাশে ঘন কালো অন্ধকার ছেয়ে গেছে। ধান ক্ষেতের মাঝ দিয়ে রাস্তাটা ধরে বাড়ির পথে হাঁটছে অনিল। এমন সময় হঠাৎ পেছনে একটা ডাক শুনতে পায় সে। মনে হল পেছনে কেউ একজন তার নাম ধরে ডাকল। অনিল তখন থেমে পেছনে তাকাতেই দেখল সেই ঠাকুর মশাই দাঁড়িয়ে আছেন সেখানে। ঠাকুর মশাই অনিলের দিকে এগিয়ে এসে বললেন, অনিল শোনো, তোমাদের বাড়ির ওদিকে আবার কদিন পরেই আমার একটা পুজো আছে, তো আমার এই পুজোর সরঞ্জামগুলো আবার এতটা পথ বয়ে নিয়ে বাড়ি যেতে হবে, আবার কদিন পরে আসতে হবে। এর চেয়ে তুমি যদি নিয়ে যেতে তোমার বাড়িতে, তাহলে আমি পরে গিয়ে তোমার কাছ থেকে নিয়ে নিতাম। এই কথা বলে ঠাকুরমশাই অনিলের দিকে একটা পাটের ব্যাগ এগিয়ে দিলেন। অনিল ঠিক আছে বলে ব্যাগটা ঠাকুরমশাইয়ের কাছ থেকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ি আসার পরে অনিলের রুমের পাশে থাকা অন্য একটা রুমে সেই ব্যাগটা টাঙিয়ে রেখে নিজের রুমে এসে শুয়ে পড়ল। কিন্তু ঠিক সেদিন রাতেই শুরু হল এক অদ্ভুত ঘটনা। ঘুমের মাঝে অনিলের কানে হালকা একটা শব্দ ভেসে আসতে লাগল। এই শব্দ খুব আস্তে তার কানে আসলেও শব্দটা যে খুব পরিচিত কিছু সেটা সে বুঝতে পারছিল। অনিল হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, সাথে সাথেই শব্দটা যেন হাওয়ায় মিলিয়ে যায়। কিন্তু শব্দের কথাটা মনে হতেই বেশ ভয় পেয়ে যায় অনিল, পুরো শরীর যেন ঘেমে একাকার তার। কিন্তু ঘুম থেকে ওঠার পরেই শব্দটা থেমে যাওয়ার কারণে স্বপ্ন দেখছে ভাবল সে। কিন্তু তার সেই ধারণা খুব তাড়াতাড়ি ভেঙে গেল অদ্ভুত আরো একটা শব্দে। না, এটা কোনো স্বপ্ন নয়, এটা এখন তার কাছে বাস্তব। সেই ঘরের চালের ওপর দিয়ে কিছু একটা দৌড়ে এদিক ওদিক যাওয়া আসা করছে, আর একটু পরেই ভেসে আসে মৃদু সুরে পরিচিত সেই ঘণ্টার আওয়াজ। ভয়ে যেন রক্ত হিম হয়ে যায় অনিলের। এত রাতে আবার সেই ঘণ্টার আওয়াজ কোথা থেকে? তার জীবন থেকে এই অভিশাপ তো মুছে গিয়েছিল অনেক আগেই, তাহলে কি আবার ঘণ্টা ফিরে আসলো? অনিল কি করবে বুঝতে না পেরে ভয়ে ভয়ে বের হয়ে আসে বাইরে। কিন্তু না, বাইরে তো তেমন কিছু নেই। সে আবার গিয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সে এগিয়ে যায় তার রুমের পাশে থাকা আরেকটা ঘরের দিকে। তাদের বাড়িতে কাজ করার জন্য দূর থেকে কাজের লোক এসে এই ঘরে থাকে। এখন সেই ঘরে কাজের লোক নেই। অনিল সেই ঘরে তার পোষা ময়না পাখির খাঁচাটা রাখে। প্রতিদিন উঠে সেই ঘর থেকে সে ময়না পাখির খাঁচাটা বের করে বাইরে বারান্দায় রেখে দেয়। কিন্তু সেদিন সে পাখির খাঁচাটা বের করতে যেয়ে আকাশ থেকে পড়ল। খাঁচার মাঝে দুইটা পাখি মরে পড়ে আছে। সেই সাথে তার সেই রুমের মাঝে থাকা সব তেলাপোকা আর টিকটিকি মরে পড়ে আছে মেঝেতে। সে কিছুই বুঝতে পারল না কি হল এই ঘরে। এমন সমস্যা তো আগে একবার হয়েছিল, তবে কি তেমন কিছুই আবার শুরু হতে যাচ্ছে? অনিল বেশ কিছু সময় সব নিয়ে চিন্তা করল, তারপর চলে গেল তার কাজে। কিন্তু সে কাউকে কিছু বলল না এই ব্যাপারে। সেদিন রাতে ঘটল আরেকটা অদ্ভুত ঘটনা। মাঝরাতে মনে হল তাদের গোয়াল ঘর থেকে কিছু একটার খস খস শব্দ ভেসে আসছে। সে উঠে আলো সাথে নিয়ে চলে গেল গোয়াল ঘরের দিকে। কিন্তু সেখানে গিয়ে সে দেখল সব কিছুই স্বাভাবিক, কিন্তু তাদের মহিষটা ঘরের মাঝে এক কোণে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে কিছু একটা দেখে আতঙ্কে ভয়ে জড়সড় হয়ে আছে। অনিল যখন গোয়াল ঘরের দরজা লাগিয়ে আবার রুমের মাঝে এসেছে, ঠিক তখনই ভেসে আসতে লাগল আবার সেই শব্দ। সাথে সাথে অনিল আবার দৌড়ে গেল গোয়াল ঘরের দিকে। এবার তার চোখ পড়ল অন্য পাশে থাকা ছোট একটা গরু বাছুরের দিকে। আগের বার সেটা খেয়াল করেনি। বাছুরের কাছ থেকে একটা রক্তের ধারা বয়ে আসছে দরজার দিকে। সে একটা চিৎকার করে এগিয়ে গেল সেদিকে। তার চিৎকার শুনে তার মা আর বোন দৌড়ে বের হয়ে আসলো ঘরের বাইরে। তারাও গোয়ালে এসে দেখল তাদের সেই ছোট বাছুরটা পড়ে আছে মেঝের মাঝে, কিন্তু তার মাথাটা গলার সাথে নেই। দেখে যেন মনে হচ্ছে কেউ এক টানে মুচড়ে ছিঁড়ে ফেলেছে মাথাটা গলা থেকে। বাছুরের জিহ্বাটা তখনও বের হয়ে আছে তার মুখের মাঝে, যেন জিহ্বাটা কামড়ে ধরে পড়ে আছে মাটিতে। সেই সাথে চোখ দুটো খোলা, আর তা যেন ভয়ে কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আর দেহের সাথে কাটা গলা থেকে তখনও যেন ফোঁটায় ফোঁটায় চুইয়ে পড়ছে রক্ত। এটা দেখার সাথে সাথেই সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। যতই বাছুর হোক না কেন, এইভাবে গরুর ধর থেকে মাথা ছিঁড়ে ফেলা কোনো সাধারণ কিছুর পক্ষে কখনো সম্ভব নয়। ভয়ে অনিলের বোন দৌড়ে চলে যায় বাইরে। ভয়ে তারা কোনো মতে রাতটা কাটিয়ে ফেলে সেদিন। তবে কেন এমন হচ্ছে এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না তারা। সকাল হলে বাড়ির পাশের এক পতিত জমিতে তারা বাছুরটা কবর দিয়ে আসে। এরপরে দুই দিন আর তেমন কোনো সমস্যা নেই। শুধু রাতের বেলায় অনিল শুনতে পায় ঘণ্টার একটা মৃদু শব্দ, তবে সেটা তার কাছে স্বপ্ন মনে হয়। আসলেই কি স্বপ্ন দেখে সে, নাকি জেগে জেগে উপলব্ধি করে তা ঠিক বুঝে উঠতে পারে না। এর পরদিন রাতে অনিল আবার শুনতে পায় তাদের গোয়াল ঘর থেকে সেদিনের মতো শব্দ আসছে। এবার আর দেরি না করে সে তার মা আর বোনকে ডেকে নিয়ে আবার দৌড়ে যায় গোয়াল ঘরের দিকে। সেখানে যাওয়ার পরেই তারা যে জিনিসটা দেখতে পায়, তাদের মহিষটা গোয়াল ঘরের মাঝে দড়ি ছিঁড়ে দিক বিদিক শূন্য হয়ে ছুটে বেড়াচ্ছে এদিক থেকে ওদিকে। মনে হচ্ছে কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছে সে। তারা দরজা খুলে ভেতরে গিয়ে সেই মহিষকে ধরে আবার বেঁধে রাখতে গেলেই এক ঝটকায় মহিষ ছুটে বের হয়ে যায় গোয়াল ঘরের দরজা দিয়ে। আর কিছু বুঝে ওঠার আগেই অনিল পিছু নেয় সেই মহিষের, সাথে সাথে অনিলের মা আর তার বোন গোয়াল ঘর থেকে বের হয়ে কয়েকজন প্রতিবেশীকে ডেকে তোলে আর তাদের জানায় মহিষ বের হয়ে গেছে ঘর থেকে। সবাই আলো হাতে ছুটতে শুরু করে। অনিল আর মহিষটা যেদিকে ছুটে গিয়েছে সেদিকে যায় সবাই। এদিকে অনিল তখনও ছুটে চলেছে সেই মহিষের পিছু নিয়ে। মহিষটা তাদের বাড়ি থেকে বের হয়ে বিলের জমির মাছ দিয়ে গ্রাম পার হয়ে ছুটতে শুরু করেছে। অনিল পেছনের দিকে তখন বেশ কিছু আলো দেখতে পাচ্ছে। সেই আলো হাতে অনেকেই তাদের বাড়ি থেকে বের হয়ে ছুটে আসছে তার দিকে। সামনের দিকে মহিষটা তখন আইল পথ ছেড়ে জমির মাঝে আবার এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে গ্রামের একটা কোনার দিকে। অনিলও তার পিছু পিছু ছুট লাগালো সেদিকে। মহিষটা যেদিকে দৌড়ে যাচ্ছে সেদিকটা গ্রামের শেষ মাথা, আর সেদিকে গ্রামের বাড়িগুলো পার করে বিশাল একটা পুকুর আছে। সেই পুকুর ঘিরেও গ্রামের মানুষের মুখে মুখে রয়েছে বিস্তর সব রহস্য। এবার অনিলের একা একা এদিকে আসা নিয়ে একটু ভয় করতে শুরু করল। এর মাঝেই তার গা ছমছম করে উঠছে একটু। অনিল ভাবল সেই পুকুরের দিকে যাওয়ার আগেই ধরে ফেলতে হবে মহিষটাকে। এজন্য সে আরো জোরে ছুটতে লাগল সেই মহিষের পিছু পিছু। অনিল প্রায় মহিষের কাছে এসে সেটাকে ধরে ফেলেছে। এদিকে তারা দুজনেই পুকুরের বেশ কাছে চলে এসেছে। এর মাঝেই আবছা অন্ধকারে অনিল একটা গাছের নিচে যেন কিছু একটার সাথে হোঁচট খেয়ে নিচে পড়ে গেল। তবে অনিল নিচে পড়ে যেতে গিয়ে শুধু এটুকু দেখল তার মহিষটি এক লাফে পুকুরের পার বেয়ে নেমে গেল নিচে, আর পানির কাছে গিয়েই আর এক লাফে মহিষটি চলে গেল পুকুরের মাঝে। অনিল যেন ভয়ে আর বিস্ময়ে তার স্বাভাবিকতা হারিয়ে ফেলল। অনিল যখন তার মাথা উপরে তুলে তাকাল তখন দেখে পুকুরের পানিতে প্রচুর ঢেউ উঠেছে, যেমন বড় কোনো ভারী কিছু পুকুরের পানিতে পড়লে হয় আর কি। কিন্তু এরপরে আর মহিষটাকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। ততক্ষণে সে খেয়াল করে সে আসলে যে জিনিসের ওপরে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল সেটা একটা মানুষ। খুব ভালো করে খেয়াল করার পর দেখল এটা তাদের এলাকায় আসা ভবঘুরে এক পাগল। এই পাগল বেশ অনেক দিন ধরে তাদের গ্রামে আছে। পাগলটা তার দিকে তাকিয়ে দাঁত বের করে খিলখিল করে হাসতে হাসতে বলল, কিরে ধরতে পারলি কই, হারিয়ে গেল তো? তুইও হারিয়ে যাবি, পালাবি কোথায় বল, ঘন্টা যে আবার ফিরে এসেছে। এই কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল অনিল। এ কি কথা বলছে পাগলটা? এই ঘন্টার ব্যাপার তো তার জানার কথা নয়, আর ঘন্টা তো অনেক আগেই শেষ হয়ে গেছে, এই পাগল জানল কি করে? এই সব ভাবতে ভাবতে অনিল সেই পাগলের দিকে তাকিয়ে রেগে জোরে জোরে বলতে লাগল, তুই কি জানিস ঘন্টা নিয়ে, বল আমাকে, ঘন্টা আবার ফিরে আসলো মানে? হাসি থামিয়ে বল, তুই কে? পাগল কিছু না বলে শুধু বীর বীর করে ঘন্টা ফিরেছে বলতে বলতে এক দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। এতক্ষণে গ্রামের অনেক লোক দৌড়ে প্রায় চলে এসেছে তার দিকে। সবাই এসেই জানতে চাইল মহিষ কোথায়, অনিল তাদের মহিষ কিভাবে কোথায় চলে গেল সেটা জানাল। গ্রামের লোকেরা সহ অনিল তখন পুকুরের পাড়ে চারপাশে খুঁজতে শুরু করল, কিন্তু কোথাও কোন মহিষের চিহ্ন পর্যন্ত নেই। শুধু পুকুরের মাঝে লাফ দেওয়ার আগে মহিষের খুরের পায়ের চিহ্ন পড়ে আছে পুকুরের পাড়ে। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিল সকাল পর্যন্ত তারা অপেক্ষা করে এই পুকুরে মহিষের খোঁজ চালাবে। কারণ এই পুকুরের যার নাম ডাক আছে এই গ্রামে, তাতে রাতের বেলা কেউ এই পুকুরে নামবে বলে মনে হয় না। পুরুষ মানুষ কয়েকজন মিলে পুকুরের পাড়ে বসে বাকি রাতটুকু কাটিয়ে দিল। এরপর সকাল হলে তারা সবাই মিলে আবার খোঁজা শুরু করল। অনিল সহ কয়েকজন যুবক পুকুরে নেমে পড়ল, আর অনেকেই জাল ফেলে মহিষ খোঁজার চেষ্টা করল, কিন্তু কেউ কিছু খুঁজে পেল না। দুপুর পর্যন্ত সবাই চেষ্টা করে হাল ছেড়ে দিল, কিন্তু এভাবে মহিষ কোথায় উধাও হয়ে যাবে তার জানা গেল না। অনিল সবার সাথে হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো। তারপর সে অন্যান্য গ্রামেও খোঁজ করতে লাগলো তার মহিষের। সে ভাবল হয়তো রাতে মহিষ ভয়ে পুকুরে পড়ে গিয়েছিল, এরপরে সেটি সাঁতরিয়ে অপর পাড় দিয়ে উঠে আবার কোথাও চলে গেছে। যদিও অন্য কোনো পাড়ে আর মহিষের পায়ের খুরের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। সব দিকের নানা চিন্তায় ভেঙে পড়ল অনিল। রাতের জেগে থাকা আর সারাদিনের ক্লান্তিতে কখন যেন ঘুম এসেছিল দুপুরের সময় তা মনে নেই তার। তবে ঘুম ভেঙে গেল একটা চিৎকার চেঁচামেচিতে। অনিল যখন ঘুম থেকে উঠল তখন চারিদিকে সন্ধ্যার আবছা অন্ধকার ঘনিয়ে এসেছে। সে এক দৌড়ে বাড়ির বাইরে চলে আসল। বাড়ির বাইরে এসে দেখে তার বোন এক হাত ধরে উঠোনের মাঝে বসে কান্না করছে, আর তার মা তার বোনের হাতে জগ দিয়ে পানি ঢালছে। অনিল কাছে গিয়ে জানতে চাইল কি হয়েছে। তার বোন ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে জানাল সে রাতের জন্য মাটির চুলার পাশে বসে ভাত রান্না করছিল। ভাত রান্না হয়ে যাওয়ার পরে সে ভাতের মাড় ফেলার জন্য পাতিলটা চুলা থেকে নামায়। এরপরে নির্দিষ্ট নিয়মে পাতিল থেকে মাড় ফেলার জন্য পাতিল একদিকে বাঁকা করতেই পেছন থেকে কিছু একটা তাকে হঠাৎ ধাক্কা দেয়, আর সেই ধাক্কা দেওয়ার সাথে সাথেই ভাতের মাড়গুলো ছিটকে এসে পড়ে তার ডান হাতে। কনুয়ের নিচ থেকে কবজি পর্যন্ত হাতে ভাতের মাড় পড়তেই সে চিৎকার করে ওঠে। এরপরে পানি দেওয়া থামিয়ে হাতের দিকে সবাই তাকালে দেখতে পায় বেশ বাজেভাবে পুড়ে গেছে হাত। হাতের চামড়াগুলো উঠে ছিলে গেছে বিভিন্ন জায়গায়, সেই সাথে কিছু জায়গায় বেশ বড় বড় ফোসকা পড়েছে। অনিল আর দেরি করল না, তার মা আর বোনকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। হাসপাতালটা ছিল তাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। সেখানে পৌঁছাতে বেশ অনেকটা রাত হয়ে গেল তাদের। রাতে ডাক্তার দেখিয়ে অনেক দেরি হয়ে যাওয়াতে অনিল সিদ্ধান্ত নেয় তার মা আর বোনকে সেখানে এক আত্মীয়র বাড়িতে রেখে সে একা বাড়ি চলে আসবে। সেই কথা মতো তার মা আর বোনকে সেখানে এক আত্মীয়র বাসায় রেখে সে একা তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হাসপাতালে যাওয়ার সময় তাড়াহুড়ো করে তার লাইট নিয়ে যাওয়া হয়নি, তবে সেদিন জ্যোৎস্না রাত হওয়ায় অনিল বেশি কিছু না ভেবে তার সেই আত্মীয়র বাড়িতে খেয়ে বের হয়ে আসে। সেখান থেকে সে যানবাহনে করে এসে একটা বাজারে নেমে যায়। এরপরে হেঁটে আসতে হবে অনেকটা পথ। রাতে বাইরে হালকা মৃদু বাতাস হচ্ছে, চারপাশ থেকে ঝিঝি পোকা ডাকছে, গায়ে একটা শিরশিরে বাতাস এসে লাগছে। সে হাঁটছে, হঠাৎ তার কেমন যেন একটু ভয় ভয় করতে লাগল, কিন্তু সেই ভয়ের কারণটা সে তখনও বুঝতে পারছে না। এভাবে কিছু সময় জ্যোৎস্নার আলোতে হাঁটার পর সে যখন সেই পুকুরের অনেকটা কাছে চলে আসল তখন দূর থেকে খেয়াল করল একটা ছোট্ট কিছু দেখা যাচ্ছে তার সামনে। আবছা আলো আধারির জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। অনিল যখন আরো কিছুটা পথ সামনে চলে আসল তখন সে হঠাৎ চমকে উঠল, কারণ সামনের সেই জিনিসটা এখন বেশ স্পষ্ট তার কাছে। দূর থেকে আবছা যেটা দেখেছিল কাছে আসতেই দেখল সেটা একটা ছোট বাচ্চা। এত রাতে এখানে বাচ্চা দেখে ভয় আর অবাক দুটোই হল সে। বাচ্চাটা এগিয়ে আসলো অনিলের দিকে, তারপর কান্না করতে করতে বলল, ওরা আমাকে খেতে দিচ্ছে না, দেখেন না, ওরা আমাকে খেতে দিচ্ছে না, ওদের কিছু বলেন তো। অনিল এই কথার অর্থ বুঝতে পারল না। সে বাচ্চাটিকে বলল, তুমি কে আর এত রাতে এখানে কেন, আর কারা তোমাকে কি খেতে দিচ্ছে না? বাচ্চাটা তার কথার কোনো গুরুত্ব না দিয়ে অনিলের হাত ধরে টানতে লাগলো আর বলল, ওরা আমাকে খেতে দিচ্ছে না, ওদের কিছু বলে দেন তো। অনিল এবার কিছুটা বিরক্তই হল, এ কি ঝামেলায় পড়া গেল। পরে অনিল বাধ্য হয়ে সেই ছেলেটার সাথে এগিয়ে গেল, আর ছেলেটার পিছু নিয়ে সে পৌঁছে গেল পুকুর পাড়ে। সেখানে যেতেই তার শরীর দিয়ে একটা ভয়ের ঠান্ডা স্রোত বয়ে গেল। কি দেখছে সে? পুকুর পাড়ের এক জায়গায় তার মহিষটা পড়ে আছে মাটিতে, তার ঘরে থাকা সেই বাছুরটার মতো এটারও অবস্থা একই। অনেকটা দূরে ছিটকে পড়ে আছে সেই মহিষের ছিঁড়ে ফেলা মাথাটা, আর সেই মাথা থেকে এখনো রক্ত ঝরছে। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হল মহিষের ওপরে ঝুঁকে আছে অসংখ্য ছোট ছোট বাচ্চা, তারা সবাই যেন মাথা ডুবিয়ে দিয়ে কামড়ে খাচ্ছে সেই মহিষটাকে। কাছের কয়েকটা বাচ্চার মুখে লেগে আছে তাজা রক্ত। অনিল পাশ ফিরে তাকে ডেকে আনা ছেলেটার দিকে তাকাতেই দেখে সেই ছেলেটার নেই, ছেলেটাও গিয়ে যোগ দিয়েছে তাদের সাথে, অর্থাৎ অন্য বাচ্চাদের সাথে, আর সেই ছেলেও তাদের মতো বসে মাংস চিবিয়ে খাচ্ছে, সাথে তার মুখেও যোগ হয়েছে তাজা রক্ত। অনিল ভয়ে কি করবে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এর মাঝেই সেখানে থাকা কয়েকটা বাচ্চা তার দিকে তাকিয়ে ফেলে। অনিল দেখতে পায় তাদের চোখ যেন জ্যোৎস্নার আলোয় জলজল করছে, যেমনটা দেখা যায় রাতের বেলা কুকুর বা বেড়ালের চোখ। অনিলকে ডেকে আনা সেই বাচ্চাটা অনিলের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। আবার এগিয়ে আসতেই অনিলকে চিৎকার দিয়ে দৌড় লাগায় বাড়ির দিকে। সে একটানা চিৎকার করতে করতে যখন গ্রামের দিকে দৌড়াচ্ছিল, তার চিৎকার শুনে গ্রামের কয়েকজন মানুষ আলো হাতে বের হয়ে আসে। তারা এসে অনিলকে থামায়। অনিল তখনও ভয়ে ঘামছে আর হাঁপাচ্ছে, তার শরীর কাঁপছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে শুধু এক গ্লাস পানি চায়। তারপরে গ্রামের অনেকেই যখন জানতে চায় কি হয়েছে তার, কেনই বা সে এমন করে দৌড়ে আসছে, অনিল তখন আজকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সবাই অনিলের কথা মতো লাইট নিয়ে সেই পুকুরের পাড়ে যায়, কিন্তু সেই পুকুর পাড়ে যাওয়ার পর তারা কিছুই দেখতে পায় না। অনিলের বলা সেই জায়গায় গিয়ে তেমন কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পায় না। অনেকেই তাকে জানায় সে হয়তো তার মহিষ হারিয়ে অনেক চিন্তায় আছে, এজন্য সে এসব নিয়ে ভেবে মনের ভুলে অনেক কিছু দেখছে। অনিলকে সেদিনের মতো কয়েকজন এসে বাড়ি পৌঁছে দিয়ে যায়। পরদিন তার মা আর বোন বাড়িতে আসে। তারাও গ্রামে এসে রাতের ব্যাপারে সব কিছু শোনে, কিন্তু এর কোনো কারণ তারা খুঁজে পায় না। এর দুই দিন পর তাদের বাড়িতে কাজের লোক আসে। তিনজন লোক তাদের জমিতে কিছুদিনের জন্য দেশের অন্য গ্রাম থেকে আসলে তাদের জন্য নির্দিষ্ট করে রাখা সেই ঘরে থাকার ব্যবস্থা করে দেয়া হয়। প্রথম দিন এসে তারা সারাদিন কাজ করে সকাল থেকে। এরপরে রাতের খাওয়া শেষ করে তারা তিনজন গ্রামের দিকে যায় ঘুরতে। এর আগেও তারা এই গ্রামে অন্য লোকদের হয়ে কাজে এসেছিল, তাই মোটামুটি পরিচিত হওয়ায় তারা ঘুরতে বের হয়। গল্পগুজব শেষ করে তাদের আবার বাড়িতে ফিরে আসতে বেশ অনেকটা রাত হয়ে যায়। তারা হাত মুখ ধুয়ে রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে রুমের দিকে আসে। তিনজন যখন রুমের বাইরে, তখন খেয়াল করে রুমের মাঝে কিছু একটা আছে, কেমন যেন খস খস শব্দ ভেসে আসছে রুম থেকে। তারা ছিল না বলে রুমের লাইট তখনও অফ করাই ছিল। তারা রুমের দরজা খুলে লাইট জ্বালাতেই যেন জীবনের সবচেয়ে অবাক করা বিষয়ের মুখোমুখি হয়। হঠাৎ অল্প আলোতেই তারা দেখতে পেল ঘর ভর্তি কিছু ছোট ছোট বাচ্চার মতো অবয়ব। তবে লাইট জ্বালানোর সাথে সাথে সেই লাইট একবারে চলেই অফ হয়ে যায়। এইটুকু সময়ের মাঝে এটা দেখে তারা হঠাৎ আলো জ্বলে নিভে যাওয়ার জন্য চোখের ভুল মনে করে। কিন্তু তারা যখন অন্ধকার ঘরে এই রুমের মাঝে এগিয়ে যায় বিছানায় থাকা তাদের লাইটটার দিকে, তখন মনে হয় পায়ের নিচে একটা কিছু আছে। তাদের মাঝে একজন উবু হয়ে হাত দিয়ে সেটা কি বোঝার চেষ্টা করে। সে হাতে ঠান্ডা একটা কিছু অনুভব করে, আর তার পাশে থাকা একজন বিছানার ওপর থেকে লাইটটা জ্বালাতেই আবার এক মুহূর্তের মাঝে তারা দেখতে পায় ঘর ভর্তি অনেকগুলো ছোট ছোট বাচ্চার কাটা হাত পায়ের উপরে তারা দাঁড়িয়ে আছে। আর সেই এক মুহূর্তের মাঝেই লাইটটি আবার নিভে যায়। তারা সবাই চিৎকার দিয়ে এক দৌড়ে রুমের বাইরে চলে আসে। তাদের চিৎকার শুনে অনিল সহ বাড়ির আশেপাশের অনেকেই উঠে আসে। তারপর তারা সবাইকে বিস্তারিত খুলে বলে। পরে কয়েকজন মিলে লাইট নিয়ে সেখানে গেলে তারা আর কিছুই দেখতে পায় না। সব কিছুই তখন একদম স্বাভাবিক ছিল। পরে রুমে থাকা বাল্বটা তারা ভালোভাবে দেখে, বুঝতে পারে সেটা ফিউজ হয়ে গেছে। সব কিছু স্বাভাবিক থাকলেও সেই লোকগুলো আর ঘরে থাকতে চায় না। পরে তাদের পাশের বাড়িতে এক ঘরে থাকতে দেয়া হয়। সেদিন রাতে অনিল একটা স্বপ্ন দেখে। তার বাড়ির উঠোনে আর তার বাড়ির টিনের চালের ওপরে সেই প্রথম দিকে দেখা বামন আকৃতির একটা অবয়ব এক টানা হাতে একটা ঘণ্টা বাজিয়ে চলেছে। এটা দেখে তার ঘুম ভেঙে গেলেও সে জেগে উঠেও যেন কয়েক সেকেন্ড সেই ঘন্টার আওয়াজটা শুনতে পায়, আর সেটা তার কানের কাছ থেকে যেন আস্তে আস্তে দূরে মিলিয়ে যায়। সারা রাত আর ঠিক মতো ঘুমাতে পারে না অনিল। তার শুধু একটাই চিন্তা মাথায় ঘোরে, এসব তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তাহলে ফিরে এসেছে কিভাবে? সে পরদিন সকালে ঘুম থেকে উঠেই সেই রুমে যায়। রুমের মাঝে সবকিছুই স্বাভাবিক, তারপরেও ভালো করে দেখতেই হঠাৎ তার চোখ পড়ে রুমের মাঝে এক পাশে দেয়ালের সাথে ঝুলানো একটা ব্যাগের দিকে। হঠাৎ তার মনে পড়ে, আরে ঠাকুর মশাই তো বেশ অনেকদিন আগে তাকে এই ব্যাগটা দিয়েছিল, কিছুদিন পরে একটা অনুষ্ঠান আছে বলে গিয়েছিলেন তখনই সে ব্যাগটা নেবেন, কিন্তু ঠাকুর মশাই তো আর আসেননি, আর এত সব কাজের মাঝে সে নিজেও অনেকটা ব্যস্ত হয়ে গিয়েছিল দেখে মনেও নেই কিছু। তারপরে অনিল ভাবল, কি এমন আছে এই ব্যাগে যে ঠাকুর মশাইয়ের এতদিনেও এটার দরকার হয়নি? কেন কেনই বা তিনি আর ব্যাগের কোনো খোঁজ করেননি, নিতেও আসেননি? অনিল তখন কৌতূহলী হয়ে ব্যাগটা হাতে নেয়। সে চিন্তা করে ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়ে ব্যাগটা দিয়ে আসবে, কিন্তু ব্যাগটা হাতে নিয়ে সেটা খুলে ভেতরে তাকাতেই আকাশ থেকে পড়ে সে। ব্যাগের মাঝে যেটা আছে তা দেখে ভয়ে যেন মুখ ফ্যাকাশে হয়ে যায় তার। কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে জিনিসটা বের করতেই যেন পেছনের সব কথা এক ধাক্কায় মনে পড়ে যায়। সে এখন হাতে ধরে আছে তার সেই চির পরিচিত এক কোণা ভাঙা ঘণ্টা, যেটা থেকে সে বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছে। তবে ঠাকুর মশাইটা কোথায় পেল? তাকে আবার কেন দিল এই ঘণ্টাটা? সব প্রশ্নের উত্তর তখন কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। কেন নতুন করে এত সব ঘটনা ঘটতে শুরু করেছে? এবার সব কিছু পরিষ্কার হয়ে গেল, এই ঘণ্টাই দায়ী। সে ঠাকুর মশাইয়ের ওপরে রাগে ফুঁসতে শুরু করল, আর এক মুহূর্ত দেরি না করে সে ঘণ্টাটা আবার সেই ব্যাগের মাঝে নিয়ে হাঁটা দিল ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে। বাড়িতে গিয়ে ঠাকুর মশাইকে পেয়ে অনিল বলল, আপনি এই ঘণ্টা কোথায় পেয়েছেন? আর এই ব্যাগ আপনি আমাকে দিলেন কেন সেই রাতে? আর ব্যাগটাই বা আনতে গেলেন না কেন? অনিলের এমন রাগান্বিত ভাব আর প্রশ্ন দেখে ঠাকুর মশাই যেন অবাক হয়ে যায়। তারপরে ঠাকুর মশাই বলেন, এই ঘণ্টা কোথায় পাবো আমি? এটা তো আগে কোনোদিন দেখিনি, আর তাছাড়া পুজো করতেই বা এটা কেন লাগবে? সবচেয়ে বড় কথা হল, সেদিন রাতে তো আমার তোমার সাথে দেখাই হয়নি, ব্যাগটা দেওয়ার প্রশ্নই আসে না। অনিল ঘামতে শুরু করেছে। তাহলে এই ব্যাগ আবার তার কাছে আসলো কিভাবে? সেদিন রাতেই বা কে ছিল রাস্তার মাঝে? ঠাকুর মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে এই সব চিন্তা মাথায় নিয়ে অনিল সেই ব্যাগটা নিয়ে বাড়ির দিকে হাঁটা দেয়। হাজার হাজার প্রশ্ন আর রহস্য এসে ভিড় করে অনিলের মাথায়, নিজের চিন্তা শক্তি যেন হারিয়ে ফেলছে সে। তার এই ঘণ্টা তো নিয়ে গিয়েছিল ভারতে থাকা সেই সাত ভাই, তাহলে এতদিন পরে সেই ঘণ্টা আবার কেন ফিরে এলো তার কাছে? বাড়িতে এসে সেদিন সে চলে যায় অনেক আগে দেখা করা তার সেই শ্মশানের কাপালিকের কাছে। ব্যাগটা থেকে ঘণ্টাটা বের করতেই কাপালিক যেন তাকে চিনতে পারে, আর চিনতে পেরেই তাকে তাড়াতাড়ি দূর হয়ে যেতে বলে তার কাছ থেকে। অনিল বারবার জানতে চায় এটা আবার কিভাবে ফিরে এলো তার কাছে, যারা এটাকে নিয়ে গিয়েছিল তারা আবার কেন ফেরত দিল এটা? কাপালিক তাকে কোনো কথার উত্তর না দিয়ে বলে, তুই এটা নিয়ে চলে যা, আর কোনোদিন ফিরে আসবি না আমার কাছে। আসুন, আমার কাছে এসব প্রশ্নের কোনো উত্তর নেই, চলে যা, এক্ষুনি যা। কাপালিকের এমন ভয় আর ব্যবহার অনিলকে বেশ অবাক করে। সে আর কিছু না বলে ঘণ্টা আর ব্যাগটা নিয়ে আবার বাড়িতে চলে আসে। সে জানে এই ঘণ্টা কোথাও ফেলে দিয়ে আসলেও এটা থেকে তার মুক্তি নেই। চিন্তায় পাগল হয়ে যায় অনিল। এর পর থেকে প্রতিদিন রাতে আবার সেই আগের মতো ঘণ্টার আওয়াজ ভেসে আসতে থাকে, আর সকালবেলা বাড়ির উঠোনে দেখা যায় নানান রকম পাখি মরে পড়ে আছে। অনিল এবার তার এই ঘণ্টা থেকে মুক্তি দেয়া সাত ভাইয়ের খোঁজ করতে শুরু করে, কিন্তু অনেক কষ্ট করে যখন তাদের কিছুটা খোঁজ পায় তখন যেন সে আরো বেশি ভয় পেয়ে যায়। তারা সাত ভাই যে এলাকায় থাকত সেখানে থাকা অবস্থায় তাদের এক ভাইয়ের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়, তারপরে তাদের ছয় ভাই সেই এলাকা থেকে কোথাও চলে যায়, তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরে অনিল অনেক চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করতে পারেনি। এদিকে তার বাড়িতে দিনকে দিন সমস্যা বাড়তেই থাকে, আর আবার সে রাতে ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু কি করবে, সে কোনো পথ খুঁজে পায় না। তার চিন্তা শক্তি যেন লোপ পায়, দিন দিন আবার আগের মতো শুকিয়ে যেতে শুরু করে সে, অসুস্থ থাকে দিনের পর দিন। এই সব কিছু শুনে তার বাবাও আবার বাড়ি চলে আসে। তারপরে তারা অনেক খোঁজাখুঁজির পর মাগুরাতে একজন হুজুরের সন্ধান পান। তিনি এমন বহু কাজ করেছেন, আমি এখানে সেই হুজুরের নাম বলছি না, কারণ তাকে সেই এলাকার অনেকেই চিনতে পারেন। তবে এটুকু বলতে পারি, তিনি মাগুরার নাম করা একজন হুজুর। ঘণ্টাটা নিয়ে অনিল, তার বাবা এবং অনিলের একজন সহযোগী সেই হুজুরের কাছে যান। তাকে তারা শুরু থেকে সবকিছু খুলে বলেন। তখন হুজুর সেই ঘণ্টাটা তার কাছে রেখে যেতে বলেন, আর ঠিক তিন দিন পর আবার যেতে বলেন। অনিলরা সেদিনের মতো ফিরে আসে, আর ঠিক তিন দিন পরে তারা আবার সেই হুজুরের কাছে যায়। হুজুর তাদের জানায়, আমি আমার সাথে থাকা জিনদের মাধ্যমে খবর নিয়েছি, এই ঘণ্টার সাথে জড়িয়ে আছে অনেক শক্তিশালী জিন। এই জিনগুলো থেকে মুক্তির পথ খুব কঠিন, তবে আমি তোমাদের একটা পথ বলে দিতে পারি, কিন্তু সেখানে আছে এমন নিষিদ্ধ কিছু জিনিস যা আমি জীবনেও কোনোদিন করিনি, আর এখানে পদে পদে আছে মৃত্যুর হাতছানি। অনিলরা তবুও সেটা করতে রাজি হয়, তারা যে কোনো মূল্যে শুধু এই ঘণ্টা থেকে মুক্তি চায়। তখন সেই হুজুর তাদের বলে, আজ থেকে কয়েকদিন পরে একটা কালো অমাবস্যার রাত আছে, আর সেই রাতে আবার এই ঘণ্টাকে রেখে আসতে হবে একটা কবরে। কিন্তু সেই কাজটা মোটেও সহজ হবে না, কারণ শুরুতে একটা কবর থেকে লাশের কিছু জিনিস নিয়ে আসতে হবে। অনিল অবাক হয়ে জানায়, কবর থেকে লাশের কিছু জিনিস বলতে ঠিক কি বোঝানো হচ্ছে। সেই হুজুর তখন আবার বলতে শুরু করেন, প্রথমে একটা অবিবাহিত ছেলে অথবা একটা মেয়ের কবর থেকে সেই লাশের নখের কিছু অংশ কেটে নিয়ে আসতে হবে, আর তার মাথার চুল কেটে নিতে হবে, সেই সাথে সেই লাশের সাথে থাকা কাফনের কাপড়ের এক টুকরো কাপড় কেটে নিতে হবে। এইসব কিছুর সাথে আমি তোমাদের কয়েকটা জিনিস দেব, সেই কেটে রাখা কাফনের কাপড়ের মাঝে পোটলা করে রেখে আমার বলা অন্য কবর খুঁড়ে সেখানে যে লাশ পাবে তার মুখ হাঁ করে মুখের মাঝে গুঁজে দিতে হবে এগুলো। তারপরে সেই ঘণ্টাটি সেই লাশের কাফনের মাঝে রেখে আবার কবর দিতে হবে। তবে কাজটা সম্পূর্ণ করে আসতেই হবে, বাকি রেখে আসলে এর থেকে পালাবার আর কোনো পথ নেই। তবে এখানে সবচেয়ে ভয়ের ব্যাপার হল, প্রথম লাশের থেকে সবকিছু সবাই মিলে সংগ্রহ করলেও পরের লাশের কাজটা অনিল তোমাকেই করতে হবে। আরও একটা ঝামেলার ব্যাপার হল, এটা এক রাতের মাঝেই করতে হবে, আর এখানে পদে পদে আছে মৃত্যুর ভয়, সেখানে যেতে হবে নিজের জীবনকে বাজি রেখে। অনিলরা সবাই নিজেদের মাঝে কিছু কথা বলে, তারপর তারা এই কাজ করতে রাজি হয়। এরপরে তারা বাড়ি চলে আসে আর অপেক্ষা করতে থাকে সেই দিনের। কিছুদিন পরে সেই হুজুর তাদের সাথে যোগাযোগ করেন। অনিলরা সব কিছুর প্রস্তুতি নিয়ে সেখানে যায়। তখন সেই হুজুর তাদের দুইটা কবরের সন্ধান দেন, আর শেষ যে কবরে যে লাশের কাছে ঘণ্টা রেখে আসতে হবে সেটা অনিল যে কবরস্থানে গিয়ে এই ঘণ্টাটা খুঁজে পেয়েছিল সেই কবরস্থানে। অনিলদের হাতে আর কোনো অপশন না থাকায় সেই রাতেই তারা এই কাজ করার সিদ্ধান্ত নেয়। এরপরে সেই হুজুর তাদের কিছু তাবিজ দেন আর বলেন, কাফনের কাপড়ের পোটলার মাঝে এগুলো রাখতে হবে, এই কাজ করতে গিয়ে অনেক কিছুই ঘটবে, তবে ভয় পাওয়া চলবে না, আমি এখান থেকে যতটা পারি তোমাদের সাহায্য করব, আর তোমাদের তিনজনের হাতে তিনটা তাবিজ বেঁধে দেব। অনিলরা সেখান থেকে বেরিয়ে বাড়ি চলে আসে। তারপরে রাতে তারা চলে যায় হুজুরের দেয়া সেই প্রথম লাশের ঠিকানায়। সেখানে গিয়ে তাদের কবর খুঁড়ে লাশের নখ, চুল আর কাফনের কাপড়টা নিতে হবে। তারা যখন সেই কবরস্থানে পৌঁছে যায়, তখন সেখানে দেখতে পায় এটাও তাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরের একটা কবরস্থান, আর বাঁশ ছাড় দিয়ে ভরা জায়গাটা। হুজুরের দেয়া ঠিকানা মতো তারা পাশের রাস্তা ধরে গুনে গুনে একটা নির্দিষ্ট কবর খুঁজে পায়। কবরটা দেখে মনে হয় বেশ কিছুদিনের পুরনো, তখনও বাঁশ দিয়ে একটা বেড়া দেয়া আছে কবরের চারপাশে। তারা সেই বাঁশের বেড়াগুলো খুলে ফেলে, এরপরে সেই কবর খুঁড়তে থাকে। কবর খোঁড়া শেষ হতেই যখন বাঁশের খাড়ালগুলো তারা তুলতে শুরু করে, তখন একটা মাংস পচা বোটকা গন্ধ এসে নাকে লাগে তাদের। যেন গা গুলিয়ে বমি আসে সবার। অনিলের বাবা তাড়াতাড়ি লাইটটা কবরের দিকে ধরে। লাশটা যেন কবরের মাটির সাথে একেবারে মিশে গেছে এমন অবস্থা। অনিল একটা ছুরি নিয়ে আসে এবং সেই কবরের মাঝে নেমে পড়ে। নিঃশ্বাস বন্ধ করে সে কাফনের কাপড়টা সরাতেই লাশের পচে যাওয়া বিভৎস মুখটা দেখে আঁতকে ওঠে। সে তাড়াতাড়ি করে কাফনের ভেতর লাশের হাত খুঁজতে থাকে। যখন সে হাতটা খুঁজে পায়, চাকু দিয়ে লাশের একটা আঙুলের মাথা একটানে কেটে ফেলে। তারপরে লাশের মাথার ক্ষয়ে যাওয়া চুলের একটা অংশ কাটতে গিয়েই চুল খুলে হাতে চলে আসে তার। মুখ ভর্তি বমি চলে আসে অনিলের। আর বেশি সময় এখানে টেকা যাবে না, সে তাড়াতাড়ি করে কাফনের কাপড়ের একটা অংশ কেটে নিতেই তাদের সাথে থাকা অনিলের সেই সহযোগী অনিলের হাত ধরে এক টানে তাকে কবরের ওপরে তুলে ফেলে। অনিল কবরের ওপরে উঠেই মাটিতে শুয়ে পড়ে, তারপর বুক ভরে শ্বাস নেয়। কোনো অস্বাভাবিক ঘটনা ছাড়াই অনিলদার সেই লাশ আবার কবরে দিয়ে সেখান থেকে চলে আসে। এবার তাদের যেতে হবে সেই চিরপরিচিত কবরস্থানে, যেখান থেকে অনিলের জীবনটা ওলট পালট হয়ে গিয়েছিল। তারা আবার একটা জায়গায় ফিরে আসে, তাদের সেই চিরচেনা নৌকায় উঠে বসে। এবার নদী দিয়ে যেতে হবে বেশ খানিকটা পথ। আগের লাশের থেকে তুলে আনা সব জিনিস আর হুজুরের দেয়া তাবিজগুলো সেই কাফনের কাপড়ের টুকরো দিয়ে পোটলা বেঁধে তারা নৌকায় রেখে দেয়। অনিলের সেই সহযোগী নৌকা চালাচ্ছে, আর অনিল একেবারে নৌকার মাথায় বসে চারপাশের অন্ধকার দেখছে। তারা যেন একটা ঘন কালো অন্ধকারের মাঝে অন্ধকার ফুঁড়ে এগিয়ে চলছে সামনের দিকে। এদিকে বার কয়েক লাইট মেরে নদীর গতিপথ দেখে নিচ্ছেন অনিলের বাবা। এভাবে তারা পৌঁছে যায় সেই কবরস্থানের কাছে। এরপরে নৌকা ঘাটে বেঁধে সবাই নেমে পড়ে নৌকা থেকে। অল্প একটু পর লাইট জ্বালিয়ে তারা তিনজন মিলে খুঁজতে থাকে হুজুরের বলে দেয়া সেই কবর। বেশ অনেক সময় নিয়ে খোঁজার পর তারা খুঁজে পায় সেই কবর। কবরটা দেখে মনে হচ্ছে বেশ নতুন, এখনো খেজুর গাছের পাতা শুকিয়ে যায়নি। এবার অনিলের বাবা আর অনিলের সেই সহযোগী অনিলকে সবকিছু বুঝিয়ে দিয়ে একটা ছোট লাইট তার হাতে দিয়ে নৌকার দিকে চলে যায়। অনিল ছোট লাইটটা পাশে জ্বালিয়ে রেখে কবরের উপরে কোদাল চালায়। প্রতিবার কোদাল চালানোর সাথে সাথে যেন তার বুকের মাঝে একটা চাপ অনুভব করতে থাকে। সেই সাথে কানের কাছে একটা ফিস ফিস শব্দ শুনতে পায় সে, যেটা মনে হয় এক কান থেকে আর এক কানে ভেসে যাচ্ছে। এবার বেশ ভয় পেতে শুরু করে অনিল, কিন্তু তার ভয় পেলে চলবে না। যে কাজ সে শুরু করেছে তা শেষ করে তাকে যেতে হবে। অনিল আরো জোরে কোদাল চালাতে শুরু করে। কবরের মাটি সরে গিয়ে বাঁশের খাড়াল বের হয়ে আসে। অনিল এবার উপুর হয়ে একে একে খাড়ালগুলো সরাতে শুরু করে, আর কবরের ভেতরে পড়া লাইটের হালকা আলোয় চকচক করতে থাকে কাফনের কাপড়। অনিল এক লাফে নেমে পড়ে কবরের মাঝে, আর তার চারপাশ থেকে ভেসে আসতে থাকে একটা করুণ কান্নার আওয়াজ। অনিল কবরের ওপরে এক পাশে ঘন্টা আর সেই কাফনের পোটলা রেখে ছোট লাইট হাতে যখন লাশের মুখের দিক থেকে কাফনের কাপড়টা সরায়, তখন লাশের চেহারা দেখে মনে হয় এই লাশ একেবারে নতুন। বড় ভয়টা এখনো তার জন্য অপেক্ষা করছে। বুঝতে পারে সে, যখন অনিল দেখে লাশের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানির ফোঁটা, লাশ কি কান্না করতে পারে? মনে পড়ে যায় হুজুরের কথা, অনেক কিছুই আজ ঘটবে, তবে ভয় পেলে চলবে না। অনিল নিজের মুখে লাইটটা ধরে, দুই হাতে লাশের চোয়াল খুলতে থাকে, কিন্তু কিছুতেই সে খুলতে পারে না। এবার রাগে সে কোদালের ডাঁটা দিয়ে লাশের চোয়ালে কয়েকটা বাড়ি দিতেই লাশের চোয়াল ভেঙে মুখ হা হয়ে যায়। অনিল এক হাতে সেই ঘন্টাটা ওপর থেকে কবরের মাঝে ফেলে, আর এক হাতে সেই কাফনের কাপড়ের পোটলা নিয়ে লাশের মুখটায় চেপে ধরে। যেই কাফনের কাপড় লাশের মুখে গুঁজে দেয়, লাশটি চোখ মেলে অনিলের দিকে তাকায়। এটা দেখে ভয়ে এক লাফে একটা চিৎকার দিয়ে অনিল একেবারে কবরের ওপরে উঠে যায়। চারপাশে যেন তখন একদম ঝড় বয়ে যাচ্ছে। অনিল কবর থেকে উঠে একদিকে যখন দৌড়াতে শুরু করে, তখন তার থেকে একটু দূরে একটা আলোর বিন্দু দেখতে পায়। অনিল তার বাবারা ভেবে সেই দিকে দৌড়াতে শুরু করে। অনিল যখন সেই আলোর দিকে ছুটে যায়, তখন দেখতে পায় তার বাবা আর তার সহযোগী ছেলেটা দাঁড়িয়ে আছে একটা মশাল হাতে। তারা অনিলকে দেখেই থামতে বলে, তারপর তাদের সাথে যেতে বলে। অনিল যখন তাদের সাথে যেতে শুরু করে তখন খেয়াল করে তারা কেউ নিজেদের মাঝে বা অনিলের সাথে কথা বলছে না। অনিল অনেক কথা তাদের জিজ্ঞেস করলেও তারা কোনো উত্তর দিচ্ছে না। একটু পর অনিল খেয়াল করল তারা আবার সেই কবরের দিকেই যাচ্ছে, কিন্তু নৌকা তো কবরের উল্টো দিকে। অনিল তখন সামনে আর কিছুই দেখতে পায় না। তার হাতে থাকা সেই ছোট লাইটটিরও চার্জ ফুরিয়ে এসেছে। সেটার মৃদু আলোতে সে দেখল সেই কাফন পরা লাশটি দাঁড়িয়ে আছে কবরের পাশে। তার চোখ দুটো তখনও খোলা, আর সেটি তাকিয়ে আছে অনিলের দিকে। অনিল আবার ভয়ে পেছনের দিকে ঘুরে চিৎকার করে দৌড়াতে শুরু করে। এবার যেন তার মনে হয় লাশটাও তার পেছন পেছন আসছে। অনিল আরো জোরে দৌড়াতে শুরু করে। এবার দেখে একটা লাইটের আলো দৌড়ে আসছে তার দিকে। তারপরে অনিলের বাবা এসে অনিলকে জড়িয়ে ধরে। অনিল তখন ভয়ে রীতিমতো কাঁপছে, কান্না করছে। অনিলের বাবা আর সেই সহযোগী তাকে ধরে নৌকায় নিয়ে যায়। তারপরে তারা পুরো ঘটনা শোনে, কিন্তু অনিলের বাবারা জানায় একটু আগে তার চিৎকার শুনে তারা কবরের দিকে যায়। এর আগে অনিলের সাথে তার বাবা আর তার সহযোগী যে দেখা হয়েছিল তারা আসলে কে, এমন প্রশ্ন ঘুরতে থাকে অনিলের মাথায়। তারা কিছু সময় নৌকায় বসে থাকে। যেহেতু হুজুর বলেছেন বাকি কাজ রেখে ফিরে আসা যাবে না, তাই তারা আবার এগিয়ে যায় সেই কবরের দিকে। সবাই গিয়ে দেখে লাশটা তখনও পড়ে আছে কবরের মাঝে। লাশের চোয়াল ভাঙা আর মুখের মাঝে গুঁজে দেয়া কাফনের কাপড়। তারপরে তারা আবার সেই লাশটাকে মাটি দেয় আগের মতো। এরপরে নৌকায় ফিরে আসে, চলে আসে বাড়িতে। পরদিন আবার সেই হুজুরের কাছে যায়, হুজুরকে জানায় সবকিছু। হুজুর বলেন, আপনাদের আপাতত আর কোনো সমস্যা নেই। এরপরে তারা নিশ্চিন্তে বাড়ি ফিরে আসে। কিন্তু অনিল এখনো বেশ অসুস্থ, আর সে প্রায় রাতের স্বপ্ন দেখে একটা বিশাল অবয়ব তার উল্টো দিকে বসে আছে, আর তার কাঁধে বসে আছে একটা ছোট্ট অবয়ব, সেও উল্টো বসে। সেই ঘণ্টাটা একটানা বাজিয়ে যাচ্ছে। অনিল এই ঘটনার পর থেকে সিদ্ধান্ত নিয়েছে তারা সপরিবারে এখানে সবকিছু বিক্রি করে ভারতে চলে যাবে, কারণ এই ঘণ্টা আবার যদি জীবনে ফিরে আসে তাহলে মুশকিল হবে, তারা সেটা চায় না। আবার যদি কোনোদিন এই ঘণ্টা ফিরে আসে তাহলে এই মুক্তির পথ একেবারেই কি শেষ, এসব নিয়ে ভাবতে চায় না অনিল। প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি তানভীর তুষার। সবার ঈদ কাটুক পরিবারের সাথে আনন্দে। আল্লাহ হাফেজ। এই বলেই তানভীর তুষার তার চমৎকার এই ঘটনাটি শেষ করেছেন। আমার মনে হয় যে ঈদের সময়ে বেশ কিছু ভয়ঙ্কর সময় কাটল ভয়ের রাজ্যে। আমরা ঈদ উপলক্ষে এই ঘটনাটি নিয়ে এসেছিলাম এবং তানভীর তুষারও অনেক দিন ধরে এই ঘটনাটি রেখে দিয়েছিলেন তার কাছে ঈদের সময় আমরা প্রচার করব বলে। তানভীর তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঘণ্টা তিন আমরা শুনলাম, ঘণ্টা চার আসবে কি? আসলে ঘণ্টা চার যদি আসে তাহলে অনিলের সাথে খারাপ কিছু ঘটতে হবে। আমরা কি ঘণ্টা চার চাই? আমরা কি চাই অনিলের সাথে খারাপ কিছু ঘটুক? অনিলের জন্য অনেক অনেক শুভকামনা, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ঈদ উপলক্ষে অনেকেই ফিরে গেছেন বাড়ি, অনেকেই পরিবার খুঁজে নিয়েছেন এই ব্যস্ত শহরে। আপনাদের সবার ঈদ কাটুক আনন্দে পরিবারের সাথে, তানভীর তুষারের মতো করে আমিও বলতে চাই, কারণ ঈদ মানেই ঘরে ফেরা, ঈদ মানেই আপনজনের আরও একটু বেশি কাছাকাছি আসা। ঈদ বছরে দুবার আসে, আমাদের জীবনে কবার ঈদ আসে বলুন তো? খুব বেশি বার না হয়তো, আর সেই জন্যই ঈদের সময়টা আমরা যেন আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছাকাছি থাকি। এই সময়গুলো মহামূল্যবান, আর সেই মহামূল্যবান সময়ের কিছুটা অংশ আপনি ভূত চটকমে দিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা সবাই তো একটা পরিবার, আর সেখানে ঈদের সময় আমরা মিলিত হব না তাই কি হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, আপনাদের পরিবারের জন্য, আপনাদের জন্য, আপনাদের সবার জন্য ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আবারও রাতের আধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি। আর ঈদের স্পেশাল স্টোরি যেহেতু, সেহেতু স্পেশাল কাউকে তো আনতেই হবে, আর সেই জন্যই বহুদিন পরে নাকি বছর পরে আমরা পেয়েছি মুস্তাফা আলম রোমানকে। এবং মুস্তাফা আলম রোমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আবারও, এবং তিনি রেগুলার ঘটনা দেবেন, আর ঈদ উপলক্ষে একটা ঘটনা তো তিনি দিয়েই দিয়েছেন। আপনারা সবাই জানেন মুস্তাফা আলম রোমান একজন স্টোরি টেলার হিসেবে কতটা দারুণ, এবং আমরা সবাই তাকে অনেক পছন্দ করি। যাই হোক, ঘটনায় যাব। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আরো একবার জানিয়ে যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স এবং রাসেল ভাই, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ কথা না বাড়িয়ে আমাদের ভূত ডট কমে একজন লিসেনারের পাঠানো ঘটনা আমি তার ভাষাতেই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম রিফাত বলছি গাজীপুরের শ্রীপুর থেকে। আজ যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা সংগ্রহ করেছি আমার পরিচিত বড় ভাই আবু সিদ্দিক মোল্লার কাছ থেকে। তিনি বসবাস করেন ওপার বাংলার পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থানার ফুলবাড়ি গ্রামে। তিনি নিজেও ভূত ডট কমের নিয়মিত একজন শ্রোতা। ঘটনাটি আবু সিদ্দিক ভাই আমাকে যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই তুলে ধরছি। এই ঘটনার সঙ্গে ব্যবহৃত সকল নাম স্থান সম্পূর্ণ আসল এবং কোন পরিবর্তন করা হয়নি। বলছেন আবু সিদ্দিক ভাই, সালটা ২০২৪, সারাদিনের ব্যস্ততা কখন যে রাতের গাঢ় অন্ধকারে ঢেকে যায় টেরই পাওয়া যায় না। আমি তখন একটি রেস্টুরেন্টের ম্যানেজার, বিরাট দায়িত্ব, হিসাব কর্মচারী সামলানো, সব মিলিয়ে জীবন যেন একটানা ছুটে চলা ঘড়ির কাঁটা। রেস্টুরেন্ট বন্ধের ঠিক আগের সময়টা অদ্ভুত রকম নীরব হয়ে যায়। দিনভর মানুষের ভিড়, থালাবাটির শব্দ, রান্নাঘরের ধোঁয়া সব মিলিয়ে যে জায়গাটা কোলাহলে ভরা থাকে সেটা যেন ফাঁকা একটা খোলসে রূপান্তরিত হয়। সেদিনও রাত ১১টা, দোকান বন্ধের প্রস্তুতি চলছে, ক্যাশের টাকা গুনতে গুনতে হেডফোন গুজে ভূত ডট কম শুনছি। গল্পের ভয়াল আবহ যেন চারপাশের নিস্তব্ধতার সঙ্গে অদ্ভুতভাবে মিশে যাচ্ছিল। হঠাৎ আমার ফুপাতো ভাই আনোয়ারুল মোল্লা, যে কিনা এখানে ওয়েটার হিসেবে কাজ করে, আমাকে সে জিজ্ঞেস করল, ভাই তুমি টাকা গুনতে গুনতে আবার হেডফোন দিয়ে কি শুনছ? আমি তাকে ভূত ডট কম সম্পর্কে বললাম, বললাম কিভাবে মানুষ তাদের বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা, অতি প্রাকৃতিক ঘটনাগুলো লিখে পাঠায় আর সেগুলো পড়ে শোনানো হয় বা শেয়ার করা হয়। কথা শুনে আনোয়ারুল কিছুক্ষণ চুপ করে রইল। মুহূর্তেই তার চোখ মুখে যেন এক অস্থিরতা নেমে এল, তারপর ধীর কণ্ঠে বলল, ভাই আমার জীবনেও ঘটে যাওয়া লোমহর্ষক কিছু ঘটনা আছে, বেশ ভয়ঙ্কর অন্তত আমার কাছে। আমরা আনোয়ারুলকে সাথে নিয়ে একটা টেবিলে গিয়ে বসলাম। দোকানের আলো তখন নিভে আসছিল, বাইরে রাস্তার ল্যাম্পপোস্টের হলদে আলো রেস্টুরেন্টের কাঁচের ভেতরে ঢুকে ছমছমে একটা পরিবেশ তৈরি করেছিল। এরপর আনোয়ারুল বলতে শুরু করল, সাল ২০১৮, তখন আমরা চার বন্ধু মিলে দর্জির কাজ করতাম, মারিফুল, নজরুল, হাবিবুর এবং আমি। কাজের চাপ এতটাই বেশি ছিল যে মাঝরাত পার করে সেলাইয়ের কাজ চলত, তবু কখনো কখনো সকাল অবধি জেগেও কাজ শেষ করতে পারতাম না। এমনই একদিন ডেলিভারির জন্য রাত প্রায় ১.৩০টা বেজে গেছে, আমাদের কাজ শেষ হল। হাবিবুর বলল তার বাড়ি একটু দূরে, এত রাতে একা যেতে কিছুটা ভয় লাগছে, তাই আমরা তিনজন সিদ্ধান্ত নিলাম তাকে এগিয়ে দিয়ে আসব। হাবিবুরের বাড়ির পথের আগে পরে একটা শেওড়া গাছ আছে, সেই গাছের নিচে আবার পারিবারিক কবরস্থান। গাছটা দিনের আলোতেও চতুর্দিকে কেমন যেন অন্ধকার ছায়া ফেলে। আর এর পরেই আছে এক কুখ্যাত বাঁশঝাড়, সেটা অত্র এলাকার বাঁশতলা নামে বিশেষভাবে পরিচিত। বাঁশতলা, যে জায়গার নাম শুনলেই গ্রামের মানুষ কিছুটা থমকে যায়। নববধূর আত্মহত্যা, নবজাতকের কুমের খবর, খুনের কুজব, অসর্জি দেখার দাবি, এই সব মিলিয়ে জায়গাটা যেন এক অদৃশ্য শ্বাসরোধী ভয় ছড়িয়ে রাখে। তাই আমরাও কিছুটা ভয়ে ভয়ে চারজন প্রায় গা ঘেঁষে হাঁটতে হাঁটতে হাবিবুরকে বাড়ি পৌঁছে দিলাম। যাওয়ার পথে কোনো সমস্যা হয়নি, কিন্তু ফেরার পথটা মোটেও সহজ ছিল না। শুরু হলো অদ্ভুত সব ঘটনা। বাসতলার মাঝামাঝি পৌঁছাতেই আমরা তিনজন একসাথে একটা ভারী শব্দ শুনলাম, যেন শুকনো বাঁশ কেউ জোরে টেনে ধরেছে। আমরা থামলাম না, হাঁটতে থাকলাম। দুই পা এগোতেই পেছন থেকে স্পষ্ট কণ্ঠে কেউ বলল,
কে তোরা, এত রাতে কোথায় যাচ্ছিস?
আমরা একসঙ্গে পেছনে ঘুরে তাকালাম, কেউ নেই, শুধু অন্ধকার। বাতাসও যেন থেমে গিয়ে নিস্তব্ধতায় ছেয়ে গিয়েছে চারিদিকে। আমাদের মাঝে নজরুল বেশ সাহস ছিল, ওই মুহূর্তে কিছুটা ভয় পেলেও সে চিৎকার করে বলল,
কেরে মাঝেতে ফাজলামি করিস, সাহস থাকে তো সামনে আয়।
তার কণ্ঠে চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেই চ্যালেঞ্জের উত্তরে আবারও ভেসে আসল গম্ভীর সেই কণ্ঠস্বর,
খুব সাহস তাই না, পারলে আজ বাড়ি গিয়ে দেখা দেখি।
আমাদের বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেলেও নজরুল তখন অকথ্য ভাষায় গালাগাল শুরু করল। আমরা ওকে শান্ত করে সামনের দিকে এগোতে থাকলাম। বাসতলার বিপরীত পাশে ছিল বড় চাষের জমি। হঠাৎ মারিফুল ফিসফিস করে বলল,
একবার ওই দিকটা দেখো।
আমরা তাকিয়ে দেখলাম ক্ষেতের আইল ধরে তিনজন সাদা জুব্বা পরা মানুষ আমাদের দিকে এগিয়ে আসছে। তাদের হাঁটার ভঙ্গি ছিল অস্বাভাবিক রকমের ধীর, যেন মাটিতে পা পড়ছেই না, তবে ধীরে ধীরে দূরত্ব কমছে। অথচ কোনো শব্দ নেই এই নিস্তব্ধতার মাঝে, যেখানে কিনা আমরা নিজেদের নিঃশ্বাসের আওয়াজও খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম, সেখানে তাদের হেঁটে আসার কোনো শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম না। বুকের সাহস নিয়ে আমরা হাঁটতে লাগলাম, কিন্তু বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলাম। তখনই বাসতলার ভেতর থেকে একে একে বের হতে লাগল সাদা বেড়াল, দুইটা, তিনটা, তারপর আরও। যতবারই আমরা পেছনে তাকাই ততবারই বেড়ালের সংখ্যা বাড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে প্রায় ২০ ২৫টা বেড়াল আমাদের পেছনে হাঁটতে শুরু করল। তাদের চোখ অন্ধকারেও জলজল করছিল, কোনো গোঙানি বা আক্রমণ নয়, বরং তারা চুপচাপ আমাদের পিছু নিচ্ছিল। হঠাৎ পেছন থেকে বাঁশ ভাঙার শব্দ শুনতে পেলাম, যেন কেউ গোড়া থেকে উপড়ে ফেলছে। মড়মড় শব্দে বুকের ভেতরটা কেঁপে উঠছিল। নজরুল চিৎকার করে বলল,
পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, এবার দৌড়াতে হবে, দৌড়া।
আমরা প্রাণপণে ছুটলাম, পেছনে তাকানোর সাহস নেই, শুধু মনে হচ্ছিল কেউ ধাওয়া করছে। বেড়ালগুলোর পায়ের শব্দ, বাঁশের মর্মর আওয়াজ, প্রায় পাঁচ সাত মিনিট দৌড়ানোর পর একটা বন্ধ মুদির দোকানের সামনে এসে থামলাম। বাইরে ছোট হলদে রঙের বাল্ব জ্বলছে, সেই আলোয় কাঁপতে কাঁপতে পেছনে তাকালাম, কেউ নেই, একটা বেড়ালও না, যেন কিছুই হয়নি। কিন্তু আমাদের নিঃশ্বাসের শব্দই প্রমাণ করছিল কিছু একটা ঘটেছে। মুদির দোকানে প্রায় ১৫-২০ মিনিট বসে বিশ্রাম নেবার পর আমরা আবার হাঁটতে শুরু করলাম। খানিকটা সামনেই সেই শ্যাওড়া গাছ আর পারিবারিক কবরস্থান। শ্যাওড়া গাছের কাছে পৌঁছাতেই নজরুল হঠাৎ থেমে গেল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
হো হো, ওইটা কি?
আমি তাকালাম, গোরস্থানের ভেতর দাঁড়িয়ে আছে এক অস্বাভাবিক রকম লম্বা কালো অবয়ব, প্রায় ১০-১২ ফুট তো হবেই। তার এক পা শেওড়া গাছের কাছে আর অন্য পা বাঁশতলার বিপরীত দিকে থাকা জমিগুলোর দিকে। সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এক বিদঘুটে হাসি হাসছে। হাসিটা শব্দহীন হলেও আমার কানে যেন বাজছিল। আমরা পাথরের মতো দাঁড়িয়ে রইলাম, শরীর অবশ হয়ে পড়েছে, চোখ সরাতে পারছি না কোনো দিকেই না। তারপর নজরুল ফিসফিস করে বলল, এই রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে না, পূর্ব দিকে আরেকটা ঝোপের ভেতর দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে চল। আমরা পেছনে আরেকটা রাস্তা ধরে বাড়ি ফিরলাম। রাস্তায় আর কোনো সমস্যা হয়নি, কিন্তু সেদিন রাতেই আমাদের তিনজনের শরীরে একইভাবে কাঁপুনি দিয়ে জ্বর এলো। মনের ভেতর অজান্তেই একটা ভয় কাজ করতে লাগল, যেন অদৃশ্য কোনো ছায়া আমাদের সঙ্গে বাড়ি পর্যন্ত এসেছে। আর সেই জ্বরই ছিল আসন্ন এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা, কারণ আমরা তখনও জানতাম না বাঁশতলায় যে তিনজন সাদা জুব্বা পরা মানুষকে আমরা দেখেছিলাম, তারা শুধু আমাদের পথ রোধ করে নাই, তারা হয়তো কোনো না কোনোভাবে আমাদের শরীরে ঢোকার বা আমাদের ওপর আস্তর করার পথ খুঁজছিল। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, তখন আমরা কেউই বিছানা থেকে উঠতে পারছিলাম না, শরীরের ওপর আমাদের যেন কোনো নিয়ন্ত্রণ নেই। সেই সময় হাড়ের ভেতর এক প্রকার ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল আর কাঁপুনিও থামছিল না, মাথা ভারী, চোখ জ্বালা করছে। পরে জানতে পারলাম নজরুল আর মারিফুলেরও ঠিক একই অবস্থা, যেন আমাদের তিনজনকে এক অদৃশ্য সুতোয় বেঁধে
কেউ টান দিচ্ছে। আমরা খুব কষ্ট করেই স্থানীয় ডাক্তারের কাছে গিয়ে ঔষধ সংগ্রহ করলাম। দুদিনের মধ্যে ঔষধে জ্বর কমলেও বুকের ভেতর যে অস্বস্তি বোধ কাজ করছিল সেটা কিছুতেই যাচ্ছিল না। পরদিন বিকেলে আমি সবাইকে ফোন করে দেখা করতে বললাম, সবাই রাজি। দুপুরে খাওয়া দাওয়ার পর ভাত ঘুম শেষে প্রায় বিকেল চারটার দিকে আমরা একত্র হলাম, কিন্তু মানিফুল তখনও আসেনি। তার বদলে ছিল আলম নামে আরেক বন্ধু। আলমের সাথে আমাদের পরিচয় নতুন। ছেলেটা বেশ সহজ সরল, ছোটখাটো বিষয়ে অল্পতেই ভয় পেয়ে যায়, কিন্তু মাত্র কয়েকদিনেই আমাদের সঙ্গে তার বন্ধুত্ব বেশ জমে উঠেছে। এমন সময় নজরুল হঠাৎ করে বলে উঠল,
আজকে রাতে আম বাগানে গিয়ে আম খেলে কেমন হয়?
ও বেশ হাসি ঠাট্টার ছলেই কথাটা বলল, আর আমরাও রাজি হয়ে গেলাম। কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়তো আমাদের জন্য ঠিক হয়নি। যাই হোক, এবার আমরা গল্প করতে করতে হঠাৎ করে আলম বলে উঠল, তার এখন ডাব খেতে ইচ্ছে করছে।
আমরা বললাম, ঠিক আছে চল আশেপাশে কোথাও গিয়ে খুঁজে দেখি ডাব পাওয়া যায় কিনা।
আশেপাশে হাঁটতে হাঁটতে আমরা পূর্ব পাড়ার দিকে গেলাম। সেখানে ধানি জমির পাশ দিয়ে এক সারিতে কয়েকটা ডাব গাছ, আর তার নিচেই ছোট পারিবারিক কবরস্থান। এলাকার পরিবেশটা থমথমে এবং বাতাসটা বেশ ভারী ছিল। দুপুরের আলোতেও জায়গাটা কেমন ছায়াচ্ছন্ন। সব গাছে ডাব নেই, শুধু কবরস্থানের বেড়ার একদম গা ঘেঁষে একটা গাছে বেশ কিছু সবুজ কচি ডাব ঝুলছে। বন্ধুদের সবাই জানে আমি গাছে উঠতে পারি সবচেয়ে ভালো, তাই আমাকেই উঠতে হলো। গাছের মাথায় দাঁড়িয়ে চারপাশে তাকাতেই বুকের ভেতরটা কেমন করে উঠল। নিচে কবর, চারপাশে নিস্তব্ধতার ছায়া, কেমন যেন এক হাহাকার কাজ করতে লাগলো বুকের ভেতরটাতে। যাই হোক, এরপর বন্ধুদের তর সইছে না দেখে কয়েকটা ডাব পেরে নিচে ফেলে দিলাম, আর গাছের ওপর বসেই দাঁত দিয়ে ছিলে খোলস আগলা করে আমি আমার ভাগের ডাবটা খেলাম। আর তারপর আরো কয়েকটা ডাব নিয়ে নিচে নেমে এলাম, সেটাও আবার জমির এক কোণে গাছের নিচে বসে আমরা তিনজনে ভাগ করে খেলাম। ডাবের মিষ্টি পানির স্বাদ জিভে লেগে থাকলেও মনের মধ্যে কেমন একটা তেতো অস্বস্তি জমেছিল। তারপর চোখে পড়ল পাশেই কয়েকটা আম গাছ, কাঁচা আম ধরেছে। আম গাছে আমার নজর পড়েছে দেখে নজরুল বলল,
এখন না, আজ রাতে এই গাছ থেকে আম চুরি করব।
রাত প্রায় দশটা, চারিদিকে গভীর নীরবতা। গ্রামবাসীর জন্য বলতে গেলে তখন মাঝরাত। নিজের পরিকল্পনা মাফিক আমরা তিনজন, নজরুল, আলম আর আমি, বেরিয়ে পড়লাম পূর্ব পাড়ার ওই আম গাছের কাছে যাওয়ার উদ্দেশ্যে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের পরিবেশ আর রাতগুলো এতটা চমৎকার লাগে যে বলে বোঝানোর মতো না। কিন্তু সেই চমৎকার মনোরম পরিবেশের ভেতর হাঁটতে গিয়েও বারবার আমার মনের ভেতরটা অজানা ভয় আর অস্থিরতায় ভরে উঠছিল। কোনোভাবেই নিজেকে শান্ত রাখতে পারছিলাম না। তবু সবার সাথে কোন রকম ধীরে ধীরে কথা বলতে বলতে পূর্ব পাড়ার কবরস্থানের পাশের আম গাছের নিচে এসে দাঁড়িয়ে পড়ি। অন্ধকারে ঝিঁঝি পোকার ডাক, দূরে কুকুরের গোঙানির আওয়াজ, আকাশের চাঁদ তখন আধখানা। আমি কথা না বাড়িয়ে সোজা গাছে উঠে পড়লাম। পাঁচ ছটা আম পেরেছি মাত্র, হঠাৎ আমার পাশ ঘেঁষে খুব কাছাকাছি অদ্ভুত এক শব্দ শুনতে পেলাম, যেন শুকনো ঘাসে কেউ দৌড়াচ্ছে আর ফিসফিস করে কিছু একটা বলছে। আমি চিন্তা করলাম, যদি আশেপাশে কেউ হাঁটাহাঁটি করে তবে তো এত স্পষ্ট শব্দ শোনার কথা নয়। তবুও ধরে নিলাম রাতের আঁধারে সব নিস্তব্ধ, তাই হয়তো গাছের নিচে দাঁড়িয়ে ওরা কথা বলছে, ওটাই আমার কানে বাজছে। কিন্তু নিচের দিকে তাকিয়ে দেখলাম আমাদের থেকে প্রায় পনেরো বিশ কদম দূরে কয়েকটা গরু বাছুর এক জায়গায় ছোটাছুটি করছে। রাতের ওই সময়ে বাছুরের এমন আচরণ অস্বাভাবিক। আমরা কিছুটা ভয় পেতে লাগলাম, তাই আর বেশিক্ষণ গাছের ওপরে না থেকে নিচে নেমে এলাম। কিন্তু আমি নিচে নামতেই ওই বাছুরগুলো আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। দূর থেকেই স্পষ্ট বুঝতে পারছিলাম বাছুরগুলোর চোখে অদ্ভুত চাহনি, আর তিনজনই ওদেরকে তাড়াতে চেষ্টা করছি। আমরা ছোট ইট মাটির ঠেলা ছুড়লাম, তবু কোনোভাবেই সরছিল না, বরং ক্রমশ এগিয়ে আসছিল আমাদের দিকে। এরই মধ্যে দূর থেকে হঠাৎ পাঁচ ছয়টা কুকুর একসাথে ভয়ানকভাবে ডাকতে শুরু করল। এই সব দেখে নজরুল বলে উঠল,
চল চল এখান থেকে, পরিস্থিতি মোটেও ভালো ঠেকছে না। এমনিতেও দুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে, এখানে দেরি করাটা ঠিক হবে না।
আমরা নজরুলের কথা শোনা মাত্রই হাঁটা শুরু করলাম। কবরস্থান পেরিয়ে খানিক সামনে ইটের ভাঁটা,
ভাটার কাছে পৌঁছে পেছন দিকে তাকাতেই দেখলাম আমবাগান আর ডাবগাছের এলাকায় যেন তোলপাড় শুরু হয়েছে। ভয়ানক তুফান চলছে সেখানে, কিন্তু কোনো দিকে কোনো বাতাস নেই, গাছের একটা পাতাও নড়ছে না। তবুও যেন শুধু ওই এলাকার গাছগুলো ঝড়ের মতো দুলছে, যেন অদৃশ্য কেউ শেকড় ধরে নাড়াচ্ছে। এই দৃশ্য দেখে আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। নজরুল চিৎকার করে বলল, দৌড়া! আমরা দৌড়াতে লাগলাম। মনে হচ্ছিল বাছুরগুলো আমাদের পেছন দিকে ধাওয়া করছে, কিন্তু ওই মুহূর্তে আমরা কেউ পেছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না। শুধু মনে হচ্ছিল রাগে ক্ষোভে ক্ষিপ্ত হয়ে ফোঁস ফোঁস আওয়াজ করছে বাছুরগুলো। আমরা কোন রকম দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে এলাম, কিন্তু ততক্ষণে আমাদের শ্বাস প্রায় ফুরিয়ে এসেছে। একদিকে ভয় আর অন্যদিকে প্রাণ বাঁচাতে একটানা দৌড়ে পুরো শরীর যেন অবশ হয়ে পড়েছিল। তবুও কিছুক্ষণ মাটিতে পড়ে থেকে বিশ্রাম নেয়ার পর আমরা যে যার ঘরে চলে যাই। তবে সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি, বুকের ভেতর ধুকপুকানি, মাথার ভেতর যেন কারো ফিসফিসানি, কি সব বলছে আমি স্পষ্টভাবে কিছুই বুঝতে পারছিলাম না। ভয় ক্রমশই বেড়ে চলছিল। পরদিন সকাল ১০টা আমরা তিনজন বন্ধু একত্র হলাম। এবার আলম নেই, হয়তো অসুস্থ ছিল সেদিন, তবে মারিফুল এসেছে। নজরুলের মাথায় নতুন পরিকল্পনা ঘোরাফেরা করছে। হুট করে বলে উঠল, আজ রাতে মোল্লার পুকুরের মাছ ধরতে যাব, কেউ যাবি? কয়েক সপ্তাহ আগে রাস্তা দিয়ে আসার সময় দেখেছিলাম পুকুরের পানি অনেকটা কমে গিয়েছে, তাই আমরাও নজরুলের কথায় সায় দিয়ে বললাম, বেশ ভালো মাছ পাওয়া যাবে, যাওয়াই যাক আজ রাতে। যেই ভাবা সেই কাজ। রাত ১১টা বাজতে চলেছে, আমাদের কাছে জাল নেই, তাই মশারি নিয়ে মশারির চারপাশে ছোট ছোট ইটের টুকরো বেঁধে ওটাকেই জালের মতো বানিয়ে সরাসরি চলে গেলাম মোল্লার পুকুরে। কোনো কথা ছাড়াই আমরা তিনজন একসাথে পুকুরে নেমে পড়লাম। পানি কম থাকায় কাদা কাদা ভাব খুব স্পষ্ট বোঝা যাচ্ছিল, পায়ের নিচে পিচ্ছিল কাদা, তাই দাঁড়ানো কষ্টকর। চারপাশে অদ্ভুত নিরবতা থাকায় আমরা খুব সাবধানে পানির ভেতরে হাঁটাহাঁটি করছিলাম, খুব সাবধানে যেন ধরা পড়ে না যাই। মাছ ধরার এক পর্যায়ে হঠাৎ আমার চোখ গেল পুকুরের দক্ষিণ পাড়ে থাকা রাস্তার উপর। দেখলাম বেশ খানিকটা দূরে তিনজন সাদা জুব্বা পরা মানুষ আমাদের দিকে হেঁটে আসছে। চারিদিকে অন্ধকার থাকলেও তাদের শরীরটা যেন স্পষ্ট দেখা যাচ্ছিল, একদম দিনের বেলার মতো স্পষ্ট। এই দৃশ্য দেখে আমাদের বুকের ভেতরটা কেঁপে উঠল। এই মুখগুলো আমি এর আগেও দেখেছি, আমি তো চিনি লোকগুলোকে, বাঁশতলার ক্ষেতের আইলে। হ্যাঁ, এই তিনজন লোকই তো ছিল সেদিন। আমার শরীরের রক্ত যেন হিম হতে লাগল। হুট করে নজরুল আমার হাতটা শক্ত করে চেপে ধরল, বোধ হয় ও কিছু একটা আন্দাজ করতে পেরেছে। কিন্তু আমরা যেন ভয় না পাই তাই ও বলল, আরে ধুর বেটা, আমরা তো কারো ক্ষতি করিনি, এত চিন্তার কিছু নেই, আমরা আমাদের কাজ করি আর ওরা ওদের কাজ করুক। নজরুলের কথা শুনে আমি মশারির এক পাশ ধরে মাছ পুকুরে গেলাম। দেখলাম ওই তিনজন লোক তখন পুকুরের অপর পাড়ে এসে দাঁড়িয়েছে। বুঝলাম তাদের চোখ যেন আমাদের উপরে স্থির। নজরুল দূর থেকে কিছু একটা দেখে চিৎকার করে বলল, আনোয়ারুল উঠে আয়। আমি পেছন দিকে ফিরে দেখতে পেলাম মারিফুল পুকুরের পাড়ে উঠে পড়েছে, নজরুলও। কিন্তু আমি কোনোভাবেই নড়তে পারছি না, আমার পা যেন কেউ নিচ থেকে শক্ত করে ধরে রেখেছে। কাদার নিচে নয়, যেন ঠান্ডা কোনো হাত আমার পা দুটোকে শক্ত করে চেপে ধরেছে। আমি প্রাণপণে পাড়ের দিকে যেতে চাইছি কিন্তু পারছি না। হঠাৎ আমার বাঁ পাশে চোখ পড়তেই দেখলাম সাদা জোব্বা পরা লোকগুলো ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। ভয়ে আমার বারবার মনে হচ্ছিল এই বুঝি জ্ঞান হারাবো, কি করব বুঝতে পারছি না। শুধু শুনলাম পাড় থেকে নজরুলের আতঙ্কিত চিৎকার ভেসে আসছে, আর ঠিক তখনই আমার মাথার ভেতর এক প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করি, সবকিছু যেন গভীর অন্ধকারে মিলিয়ে যায়। এরপর আর কিছু মনে নেই, শুধু এতটুকু মনে পড়ে যে অন্ধকারের গভীরে ডুবে যাওয়ার আগে শেষবার আমি দেখেছিলাম তিনটা বিভৎস কালো ছায়া আমার দিকে আড়াআড়িভাবে ঝুঁকে আছে, আর তাদের চোখে ছিল এমন এক দৃষ্টি যেন তারা অবশেষে তাদের উদ্দেশ্য হাসিল করতে পেরেছে। এরপর যা ঘটেছে তা আমি দেখিনি বা জানি না, শুনেছি নজরুল আমাকে বলেছে। আমি যখন পুকুরের মাঝখানে অজ্ঞান অবস্থায় ভেসে উঠলাম, আমার চোখ দুটো খোলা ছিল কিন্তু দৃষ্টি ফাঁকা, যেন আমি তাকিয়ে আছি অথচ কিছুই দেখছি না আর চোখ দুটো পলকহীন। তারা দুজন আমাকে টেনে পাড়ে তোলে, শরীর নাকি অস্বাভাবিক রকমের ভারী হয়েছিল, আমার শরীর এতটাই ভারী ছিল, দুই তিনজন মানুষের ওজন যেন একসাথে বহন করতে হয়েছে। বাড়িতে নিয়ে গেলে আমার কি হয়েছে সেটা আমার পরিবার জানতে চায়। আর তখন উপায় না পেয়ে নজরুল গত কয়েকদিনে আমাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। বাঁশতলা, সাদা জুব্বা, বেড়াল, পিশাচ, ডাবগাছ, বাছুর আর পুকুরের সেই তিন অবয়ব, এসব শুনে আব্বুর মুখ গম্ভীর হয়ে যায়। তিনি নামাজি মানুষ, ধর্মীয় বিষয়ে জ্ঞান রাখেন, তাঁর চোখে তখন স্পষ্ট উদ্বেগ। আব্বু বুঝতে পেরেছিলেন যে আমাদের ওপর কোন বদ চিনের নজর পড়েছে, তাই তখন আর খুব বেশি কিছু না বলে আমাকে ঘরে নিয়ে যেতে বললেন। আমি নাকি তখন খুব অদ্ভুত আচরণ করেছিলাম, তাই জোর করেই ঘরে নিয়ে বিছানায় শুয়ে দেওয়ার পর আমার মা অনেকটা উদ্বেগের সাথে কাছে এসে কান্নাকাটি শুরু করেন। আর একটা সময় শান্ত হয়ে আমাকে ডেকে ডেকে বারবার জিজ্ঞেস করেন আমার ক্ষুধা পেয়েছে কিনা বা আমি কিছু খাবো কিনা। দুই একবার এভাবে বলার পর আমি নাকি হুট করে লাভ দিয়ে বিছানায় উঠে বসি। আমার চোখ দুটো নাকি তখন লাল হয়েছিল, চেহারা প্রায় বিকৃত, ভারী কণ্ঠে নাকি মাকে বলেছিলাম, হ্যাঁ খাবো, রক্ত খাবো। আম্মু আমার কথা শুনে ভয়ে কয়েক পা পেছনে চলে যায়। আব্বু দৌড়ে গিয়ে আম্মুকে মাটি থেকে উঠিয়ে পাশের ঘর থেকে দ্রুত জমজম কূপের পানি এনে আমার ঘরে ছিটিয়ে দেন। পানি ছিটাতেই আমি যেন আরো বিকটভাবে চিৎকার দিয়ে উঠি, শরীর ছটফট করতে থাকে, রীতিমতো কাঁপতে থাকে। তারপর হঠাৎ নিস্তব্ধ, নিস্তেজ হয়ে পড়ি। এটুকুই আমি নজরুলের কাছ থেকে শুনেছি। সকালে যখন আমার জ্ঞান ফেরে তখন গত রাতের কথা আমার কিছুই মনে নেই, শুধু মনে হচ্ছিল আমি যেন নিজের ভেতরে নেই। আয়নার দিকে তাকিয়ে নিজের চোখে নিজেকে চিনতে পারলাম না, যেন আমার ভেতরে কেউ চুপচাপ বসে আছে, কিছু বলতে বা বোঝাতে চাচ্ছে আমাকে। হুট করে পাশ থেকে আব্বু আবার সেই জমজমের পানি ছিটাতেই আমি প্রচণ্ড চিৎকার শুরু করি, কিন্তু সেই চিৎকারের আওয়াজ আমি শুনিনি। আমি তখন আমার ভেতরেই কোথাও বন্দী ছিলাম। আমার এই পরিস্থিতি দেখে বাড়ি থেকে অবশেষ সিদ্ধান্ত হল কবিরাজের কাছে যেতে হবে। ভাঙর থেকে দূরে পয়না গ্রামে একজন কবিরাজ আছে, পূর্ব পরিচিত, আব্বুর সঙ্গে তার ভালো সম্পর্ক, তাই আমাকে জোর করেই সেখানে নিয়ে যাওয়া হল। সেখানে আগে থেকেই অনেক রোগী অপেক্ষা করছে, তাই বাইরে একটা জায়গায় আমি গিয়ে বসলাম। সারাদিন আমি কখনো হাসছি, কখনো গম্ভীর, কখনো মাটির দিকে তাকিয়ে আছি, কখনো ফিসফিস করে কথা বলছি। বাইরে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করার পর আমাদের ডাক পড়ল, আমি কবিরাজের ঘরে ঢুকলাম। কবিরাজ আমার মাথায় হাত রেখে কি যেন পড়তে পড়তে একটা পাত্রে রাখা পানিতে ফুঁ দিয়ে সাথে সাথেই আমার শরীরে ছুড়ে মারলেন। মুহূর্তেই আমার শরীর একটা ঝাঁকুনি দিয়ে উঠল, আমি উঠে বসি। তারপর শুরু হল তর্ক, অসম্ভব তর্ক। কি হচ্ছে তা বুঝে ওঠার আগেই কবিরাজ বজ্রকণ্ঠে জিজ্ঞেস করলেন, কেনই ছেলেকে কষ্ট দিচ্ছিস, এত বড় স্পর্ধা, কয়জন তোরা? আমার স্পষ্ট মনে আছে আমি আমার সজ্ঞানে ভারী কণ্ঠে বলে উঠলাম, আমরা তিনজন। এরা আমাদের জায়গায় এসে বারবার আমাদের বিরক্ত করেছে, তাই আমরা তিনজন এর বদলা নিতে শরীরে প্রবেশ করেছি। এই কথা বলতে বলতেই আমি জ্ঞান হারিয়েছিলাম। পরে বাড়ির লোকজনের কাছ থেকে জানতে পারি কবিরাজ নাকি অনেক তর্ক করেছে আমার সাথে। ঘরে উপস্থিত সবাই তখন ভয়ে কাঁপছে। কবিরাজ বললেন, চলে যা, আর কষ্ট দেবি না ছেলেটাকে, না বুঝে না জেনে ওখানে গিয়েছে। এটা শুনেই নাকি আমি তীব্রভাবে হেসে উঠি, আমি পাগলের মতো হাত পা ছুটছিলাম, যাব না, কি করবি? এরপর কবিরাজ তার রিচুয়াল শুরু করে, মন্ত্রপাঠ, আগুনের ধোঁয়া, তীব্র গন্ধ। আমার বারবার জ্ঞান ফেরে আর একটু পরেই জ্ঞান হারাই। অনেকক্ষণ যাবত রিচুয়াল চড়ার পর যখন আমার ভালোভাবে জ্ঞান ফেরে তখন শুনলাম কবিরাজ বলছেন তিনি দুইজনকে বন্দি করেছেন, আরেকজন নাকি অত্যাধিক শক্তিশালী, তাকে ধরা সম্ভব হয়নি, তাই তিনি নির্দেশ দিলেন পরদিন রাত 12টায় তিনি আমাদের বাড়িতে আসবেন। আমাকে একা ঘরে থাকতে হবে, আর কোনোভাবেই ঘরের দরজা বন্ধ করা যাবে না। আর বাকিরা যে ঘরেই থাকুক না কেন, ঘরের বাইরে যাই হয়ে যাক না কেন, ঘর থেকে বের হওয়া যাবে না। আমরা সেখান থেকে চলে আসার আগে আরেকটা অদ্ভুত কথা বললেন তিনি, ভাঙর আর পয়নার মাঝখানে দুটো শেয়াল রাস্তা আটকে শুয়ে থাকবে, অপেক্ষা করতে হবে, তিনি এসে দাঁড়াবেন। ফেরার পথে সত্যিই আমরা দুটো শেয়ালকে রাস্তা জুড়ে শুয়ে থাকতে দেখলাম, চোখ দুটো জল জল করছে, যেন আমাদের জন্য অপেক্ষা করছে। ঠিক 5 মিনিট পর কবিরাজ এলেন, কিছু পড়লেন, পানি ছিটালেন, আর চোখের সামনে শেয়ালগুলো অন্ধকারে মিলিয়ে গেল। কি অদ্ভুত, তাই না? পরদিন রাত সবার মনে তখন এক ভয় কাজ করছে, কি ঘটতে চলেছে আজ, সবকিছু ঠিক হয়ে যাবে তো? এত কিছুর পরেও আব্বু খুব শক্ত ছিলেন, তিনি নিজে এসে আমাকে আলাদা এক ঘরে রেখে গেলেন। বাতি নিভু নিভু,
বুকের ভেতর ঢাকের মতন শব্দ হচ্ছে। ধীরে ধীরে সময় এগিয়ে এল রাত ১২টা। ঘড়ির কাঁটা রাত ১২টা ১ মিনিট ছুঁতেই দরজার সামনের দিকটা হুট করে অন্ধকারে ছেয়ে গেল। এ যেন অন্ধকারের মাঝেও আরো গভীর অন্ধকারাচ্ছন্ন কিছু। ভালোভাবে তাকিয়ে দেখলাম একটা ঘন কালো অবয়ব আমার সামনে দাঁড়িয়ে আছে, স্পষ্ট কালো ছায়া। হুট করে একটা ভূমিকম্পের মতো কিছু অনুভব হল আর কালো ছায়াটা নিমিষেই অন্ধকারে মিলিয়ে গেল। এরপর পায়ের আওয়াজ শুনতে পেলাম, কেউ আমার ঘরের দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে রীতিমতো কাঁপতে শুরু করেছি আর ঠিক তখনই দেখলাম কবিরাজ হাতে একটা কুপি বাতি নিয়ে আমার ঘরের দিকে এগিয়ে আসছেন। এই দৃশ্য দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম, চোখ স্থির, মুখে অদ্ভুত গম্ভীরতা। তিনি আমার সামনে এসে মাথায় হাত রাখলেন, কিছু পড়তে লাগলেন, কয়েকবার ফু দিলেন, তারপর আমার মাথার ভেতর যেন বিস্ফোরণ ঘটল, চারপাশ ঘুরছে, বমি বমি ভাব হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। হঠাৎ অনুভব করলাম আমার বুকের ভেতর থেকে কিছু একটা টেনে বের করা হচ্ছে। তীব্র যন্ত্রণায় আমি চিৎকার করতে চাইলাম কিন্তু পারলাম না। অন্ধকার হয়ে এলো চারদিক, যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আবার জ্ঞান হারালাম। এরপরের অংশটুকু কবিরাজের মুখে শোনা। তিনি বললেন, শেষ জিনটি প্রচণ্ড শক্তিশালী ছিল। অনেক তর্ক বিতর্ক আর হুমকি ধামকি শেষে সে শর্ত দিয়েছে যে গোরুস্থানের পাশে ডাবগাছটার নিচে একটা ছাগল দিয়ে আসতে হবে, তাহলেই সে চলে যাবে। যথারীতি কথা কাটাকাটির পর তার কাছ থেকে ওয়াদা নেওয়া হল ছাগল দিলে সে চলে যাবে। কয়েকদিন পর আব্বু হাট থেকে একটা ছাগল কিনে আনেন এবং কবিরাজের সাথে পরামর্শ করে সেদিন রাতে ছাগলটা গোরুস্থানের পাশে ডাবগাছটার সাথে বেঁধে আসেন। আব্বু অনেকক্ষণ সেখানে অপেক্ষা করেন, আসলে কি হতে চলেছে সেটা দেখার জন্য। কিন্তু রাতের অন্ধকারে তিনি যতটুকু দেখেছেন তাতে এটুকুই বলা যায় যে ঘূর্ণি ঝড়ের মতো একটা ঝড় বইতে শুরু করে ওই কবরস্থান এলাকায়, আর হঠাৎ করে ঝড়ের মাঝে মিলিয়ে যায় ছাগলটি। আব্বু ফিরে আসেন কিছুটা ভীত হয়েই, কিন্তু পরদিন থেকেই আমার মনে হতে লাগল আমার বুকের ওপর থেকে ভারী কিছু একটা যেন সরে গেছে। আল্লাহর রহমতে এরপর আর কোনো সমস্যা হয়নি, আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। কিন্তু আমি আজও মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে গেলে শুনি দূরে কোথাও বাঁশ ভাঙার মর্মর শব্দ। মাঝে মাঝে আয়নায় নিজের চোখের ভেতর তাকালে মনে হয় সেখানে তিনটি ছায়া মূর্তি হাসছে আমাকে দেখে। যাই হোক, এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। মুস্তফা আলম রোমান, আপনাকে অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। আমরা আবারও আপনার কাছে ফিরে আসব এবং আশা করছি যে আপনি এখন থেকে রেগুলার আমাদের ঘটনা পাঠাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় সুখের পলকে? ভূত.com with Russell.
ঈদ মুবারক। আশা করছি সবাই ভালো আছেন, পরিবার নিয়ে চমৎকার কাটছে ঈদ। এবার একটা অডিও ক্লিপে যাব, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি এবং উপভোগ করবেন প্রতিটি মুহূর্ত, সেটাও বিশ্বাস করি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন সাইফুল ভাই নামের একজন ভাই। তিনি পেশায় একজন দক্ষ ট্রাক চালক। তার কাজ মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাকসবজি এবং ফলমূল বিভিন্ন জায়গায় পরিবহন করা। তো আমি সরাসরি সাইফুল ভাইয়ের ঘটনায় চলে যাচ্ছি। 2022 সালের জানুয়ারি মাসের একদম শেষের দিকের কথা, সাইফুল ভাই তার মালিকের কাছ থেকে নতুন একটি কাজের দায়িত্ব পেলেন। তাকে বলা হল প্রচুর পরিমাণে তাজা কাঁচামরিচ ট্রাকে করে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যেতে হবে এবং এর ফলে বেশ কিছুটা সময় প্রয়োজন আছে। সব মিলিয়ে প্রায় 17-18 ঘন্টার মতো লম্বা একটা ক্লান্তিকর জার্নি। যেহেতু এটি পুরোটাই সড়কের যাত্রা, এবং সময়টাও অনেক বেশি লাগবে। তাই সাইফুল ভাই একা এত লম্বা গাড়ি চালানোর ঝুঁকি নিতে চাইলেন না। তিনি তার সাথে আরো দুজন অভিজ্ঞ ট্রাক চালক বন্ধুকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তার সেই দুই ঘনিষ্ঠ বন্ধুর নাম হল তারেক এবং ইমরান। সাইফুল ভাই ভেবেছিলেন তারা তিনজন মিলে যদি পালাক্রমে ট্রাকটি চালান তাহলে যাত্রাপথে কারো উপরই খুব বেশি শারীরিক চাপ যাবে না এবং তারা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন। সেই পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট দিনে সকাল ১০টার দিকে তারা তিনজন একসাথে যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হলেন। তবে তারা যখন ট্রাক স্টার্ট দিয়ে রওনা হবেন ঠিক সেই মুহূর্তে তাদের মালিকের কাছে এসে একটি অত্যন্ত জরুরি এবং কড়া নির্দেশ পেলেন তারা। মালিক খুব গম্ভীর গলায় বললেন, শোনো তোমরা তিনজন, ওই পথে তোমরা যখন বিশ্রাম নেবে তখন কিন্তু একটা সেতু এলাকা আসবে, সেখানে গিয়ে ট্রাক থামিয়ে বিশ্রাম নেবে। কিন্তু একটা কথা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখো, যদি তোমরা দেখো সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে এবং মাগরিবের সময় পার হয়ে গেছে তাহলে কোনো অবস্থাতেই তোমরা সেই এলাকায় ট্রাক নিয়ে যাবে না, অপেক্ষা করবে সকাল হওয়ার জন্য। মালিকের এই কড়া নির্দেশ শুনে সাইফুল ভাই বিন্দুমাত্র আপত্তি না করে সাথে সাথেই সম্মতি জানালেন, কারণ মালিক কেন তাদের মাগরিবের পর ওই নির্দিষ্ট জঙ্গল বা যেতে নিষেধ করেছেন তা সাইফুল ভাই খুব ভালো করেই জানতেন। একজন অভিজ্ঞ আন্তর্প্রাদেশিক ট্রাক চালক হিসেবে সাইফুল ভাই এবং তার অন্যান্য চালক বন্ধুরা এর আগে বহুবার এই জায়গায় এসেছে এবং এই জায়গা সম্বন্ধে বহুবার নানা ধরনের গ্লোমহর্ষক ঘটনাও তারা শুনেছে। এই কারণেই তাদের মালিক এত জোর দিয়ে রাস্তা এড়িয়ে চলার কথা বলেছিল। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই জায়গাটা একটু বর্ণনা দিয়ে রাখি। এটি ট্রাক চালকদের কাছে অত্যন্ত কুখ্যাত এবং অভিশপ্ত জায়গা হিসেবে বেশ পরিচিত। লোকমুখে শোনা যায় ওই গভীর এবং অন্ধকার জঙ্গলের ভেতরে নাকি অত্যন্ত ভয়ঙ্কর এবং শক্তিশালী সব বানরূপী জিনদের রাজত্ব রয়েছে। সেই বানরূপী জিনদের রাজা নাকি খুবই রাগী এবং নিষ্ঠুর প্রকৃতির। কেউ যদি কোনোভাবে ওই জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় তাদের এলাকায় প্রবেশ করে এবং তাদের শান্তি নষ্ট করে বা কোনো অসম্মানজনক কাজ করে তবে ওই জিনেরা তাদের উপর ভয়ঙ্কর প্রতিশোধ নিতে একটু দ্বিধাবোধ করে না। এছাড়াও ওই জঙ্গলে নাকি কোন এক পীর সাহেব অত্যন্ত রহস্যময় এবং শক্তিশালী হিসেবে পরিচিত ছিলেন, তিনি ধ্যানে মগ্ন ছিলেন এবং এখনো নাকি সেই স্থানে অলৌকিক সব ঘটনা ঘটে। এসব তথ্য আমরা স্থানীয় লোকজন এবং অন্যান্য চালকদের কাছ থেকেও জানতে পেরেছি। যাই হোক, মালিকের নির্দেশনা মাথায় নিয়ে সাইফুল, তারেক এবং ইমরান তাদের দীর্ঘ যাত্রা শুরু করলেন। যাত্রার একদম শুরুতেই ট্রাক চালানোর দায়িত্ব নিল তারেক। তার সাইফুল এবং ইমরান তার ঠিক পাশেই ট্রাকের সামনের সিটে বসে আরাম করতে লাগল। যেহেতু তারা একটি ট্রাকে ভ্রমণ করছিল তাই সামনের কেবিনে তাদের তিনজনের পাশাপাশি বসার জন্য পর্যাপ্ত কোনো জায়গা ছিল না, সবকিছু একদম স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু যখন তারা একটি নির্দিষ্ট শহরের কাছাকাছি পৌঁছালেন ঠিক তখনই তাদের সাথে প্রথম অদ্ভুত এবং অস্বাভাবিক ঘটনাটি ঘটতে শুরু করল। তারা দেখতে পেলেন তাদের ট্রাকের ঠিক সামনের রাস্তায় অনেক পুরনো একটি জীর্ণ এবং ভাঙাচোরা ট্রাক চলছে। ট্রাকটির মডেল বেশ পুরাতন, এইরকম ট্রাক বর্তমানে দেখা যাওয়া খুব কঠিন। ট্রাকটি দেখতে এতটাই পুরনো ছিল যে মনে হচ্ছিল ওটা কয়েক দশক আগের কোন বাতিল গাড়ি। তার চেয়েও বড় অবাক করার বিষয় হল সেই পুরনো ট্রাকটির পেছন থেকে অদ্ভুত রকমের ধোঁয়া বের হচ্ছিল, যেন মনে হচ্ছিল ভেতরে কোথাও আগুন লেগেছে। ট্রাকটির অবস্থা দেখে সাইফুলরা ধারণা করলেন যে হয়তো ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার কারণে গাড়িটি এত ধীর গতিতে চলছে। যেহেতু সাইফুলদের ট্রাকে কাঁচামরিচ বোঝাই করা ছিল এবং সেগুলো একদম ঠিক সময়ে নির্দিষ্ট এলাকায় পৌঁছে দেওয়া জরুরি, কারণ সেগুলো ছিল কাঁচামাল যা পতনশীল, তাই তারা ওই ধীরগতির ট্রাকের পেছনে বেশি সময় নষ্ট করতে চাইলেন না। তারে খুব দ্রুত এবং দক্ষতার সাথে ট্রাকের স্টিয়ারিং ঘুরিয়ে ওই পুরনো ট্রাকটিকে ওভারটেক করার সিদ্ধান্ত নিল। আপনারা যারা ট্রাক চালকদের জীবনযাপন সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে রাস্তায় গাড়ি চালানোর সময় এক ট্রাক চালক অন্য ট্রাক চালককে দেখলে সাধারণত হর্ন বাজিয়ে অভিবাদন জানান। এটি তাদের মধ্যে এক ধরনের ভ্রাতৃত্ববোধ এবং সম্মানের প্রতীক হিসেবে কাজ করে। তো তারেক যখন ওই পুরনো ট্রাকটিকে ওভারটেক করে সামনে এগিয়ে যাচ্ছিল, তখন সেও প্রথা অনুযায়ী বেশ জোরে কয়েকবার ট্রাকের হর্ন বাজিয়ে ও পুরনো ট্রাকের চালককে সম্মান জানালো। কিন্তু অবাক করার বিষয় হলো, তারেক এত জোরে হর্ন বাজানোর পরও ওই পুরনো ট্রাকের দিক থেকে কোন রকম উত্তর বা পাল্টা হর্নের আওয়াজ এলো না। প্রথম দিকে তারা এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিল না। তারা ভাবল হয়তো ওই পুরনো ট্রাকের চালক দীর্ঘক্ষণ গাড়ি চালিয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে, অথবা গাড়ির ইঞ্জিনের বিকট শব্দের কারণে হয়তো তারেকের বাজানো হর্ন সে শুনতে পায়নি। কিন্তু এর ঠিক কয়েক সেকেন্ড পরেই এমন একটা ঘটনা ঘটল যা তাদের তিনজনেরই রক্তহীন করে দিল। পুরনো ট্রাকটির ওভারটেক করে কিছুটা সামনে যাওয়ার পর তারে যখন সাইড মিরর বা লুকিং গ্লাসের দিকে তাকালো, তখন সে ভয়ে একবার জমে গেল। সে দেখল যে পুরনো ট্রাকটি মাত্র কয়েক সেকেন্ড আগে ওভারটেক করে সে সামনে এসেছে, সেই ট্রাকটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেল। পেছনের রাস্তায় ওই ট্রাকের কোনো চিহ্নই নেই। তারে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সে তার বন্ধুদের বলল, আরে ভাই, ওই ট্রাকটা গেল কোথায়? আমরা তো এই মাত্র ওই ট্রাকটাকে পার করলাম। তারা তিনজনই গাড়ির পেছনের আয়নায় এবং জানালা দিয়ে তাকিয়ে তন্নতন্ন করে খুঁজতে লাগল সেই ট্রাক, কিন্তু সে বিশাল ট্রাকটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে। রাস্তাটি ছিল একদম সোজা, আশেপাশে কোনো আঁকাবাঁকা গলি বা ইউটার্ন নেওয়ার মতো জায়গা ছিল না। এমন একটা সোজা এবং ফাঁকা রাস্তায় এত বড় একটা ট্রাক চোখের পলকে কিভাবে গায়েব হয়ে যেতে পারে? যদি ট্রাকটি পেছনে ঘুরে অন্য রাস্তায় চলে যেত, তবুও তো এত তাড়াতাড়ি চোখের আড়াল হওয়ার কথা নয়। এই সম্পূর্ণ অবাস্তব এবং ভৌতিক ঘটনাটি তারেকের মন মানসিকতাকে মারাত্মক বিপর্যস্ত করে তুলেছে। যে তারেক এতক্ষণ খুব আত্মবিশ্বাসের সাথে গাড়ি চালাচ্ছিল, সে হঠাৎ করে প্রচন্ড নার্ভাস এবং অস্থির হয়ে পড়ল। তার এই অস্থির অবস্থা দেখে সাইফুল বুঝতে পারলেন, তারেকের পক্ষে এখন আর মনোযোগ দিয়ে ট্রাক চালানো সম্ভব হবে না। সাইফুল খুব শান্ত গলায় ওকে বুঝিয়ে বললেন, তারেক ভাই, আমার তুমি একদম ভয় পেও না, তুমি বরং এখন ট্রাক চালানো কিছুক্ষণ বন্ধ করো, সিট থেকে উঠে এসো, আমি এখন থেকে চালাচ্ছি। তোমার মনোযোগ যেহেতু নষ্ট হয়ে গেছে, তাই এই অবস্থায় গাড়ি চালানো মোটেও নিরাপদ নয়। যে কোনো দুর্ঘটনা ঘটার আগে স্টিয়ারিং এর দায়িত্ব আমার হাতে ছেড়ে দাও। কিন্তু তারে ভয় এতটাই আড়ষ্ট হয়ে গিয়েছিল যে সে ট্রাক থামাতেই চাইল না। সে কাঁপা গলায় বলল, না সাইফুল ভাই, এই মুহূর্তে এই নির্জন রাস্তায় ট্রাক থামানোটা একদম ঠিক হবে না। যদি আমরা এখানে ট্রাক থামাই, তাহলে কে জানে, হয়তো অদ্ভুত কোনো কিছু, অদৃশ্য হয়ে যাওয়া কোনো কিছু আমাদের ট্রাকে উঠে এসে পড়তে পারে। তার চেয়ে বরং আমি গাড়ি চালাই, মনে মনে আল্লাহর কাছে দোয়া পড়ছি, আয়াতুল কুরসি পড়ছি, ইনশাআল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা সবাই মনে মনে দোয়া পড়তে থাকো। তারেকের এই কথা শুনে সাইফুল আর তাকে জোর করলেন না। ঠিক আছে ভাই, তুমি যদি পারো তাহলে চালাও, কিন্তু যদি তোমার একটুও খারাপ লাগে বা ভয় লাগে, তবে সাথে সাথে আমাকে জানাবে, আমি তখন স্টিয়ারিং ধরব। এরপর তারা সবাই মিলে মনে মনে আল্লাহকে স্মরণ করতে করতে তাদের যাত্রা অব্যাহত রাখলেন। আল্লাহর অশেষ রহমতে এরপর আর কোনো বড় ধরনের ঝামেলা হয়নি। তাদের গন্তব্যে পৌঁছে তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পৌঁছানোর পরদিন তারা তাদের সমস্ত কাজকর্ম খুব ভালোভাবে শেষ করলেন। ট্রাকে করে আনা সমস্ত শাকসবজি এবং কাঁচা মরিচ নির্দিষ্ট জায়গায় নামিয়ে দেওয়ার পর তাদের আর কোনো কাজ বাকি রইল না। এরপর সাইফুল, তারেক এবং ইমরান পুনরায় তাদের খালি ট্রাক নিয়ে নিজেদের এলাকায় রওনা হলেন। ফেরার পথে তারা বিকেলবেলার দিকে যাত্রা শুরু করেন। তখন সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়েছে এবং চারপাশ ক্রমশ অন্ধকার হয়ে আসছে। প্রায় মাগরিবের আজান কাছাকাছি সময়। ফেরার এই যাত্রাপথে ট্রাক চালানোর দায়িত্ব নিল সাইফুল, আর তারেক এবং ইমরান দুজনেই সামনের সিটে সাইফুলের ঠিক বাঁ পাশে এসে বসল। সন্ধ্যার অন্ধকার আকাশ যখন চারপাশ গ্রাস করে নিল, তখন তারা সেই সেতুর কাছাকাছি জায়গায় প্রবেশ করলেন। কিন্তু ওই দিন সাইফুলের মনে হঠাৎ করে এক অদ্ভুত বিভ্রান্তি তৈরি হল। সাইফুল নিজে বুঝতে পারছিলেন না যে তিনি কেন এমনটা করলেন, কিন্তু নিজের অজান্তেই তিনি ট্রাকটিকে সেই নিষিদ্ধ জায়গার জঙ্গলের দিকে ঘুরিয়ে দিলেন। অথচ তাদের মালিক যাত্রা শুরুতেই কঠোরভাবে সতর্ক করে দিয়েছিলেন যেন মাগরিবের পর এই জঙ্গল দিয়ে তারা কোনোভাবেই না যায়। সাইফুল পরে বলেছিলেন, আমি সত্যি জানি না আমার তখন কি হয়েছিল। মালিকের কড়া নিষেধ থাকা সত্ত্বেও হয়তো আমার মনোযোগ অন্য কোথাও ছিল বা অন্য কোনো অপশক্তি আমাকে প্ররোচিত করেছিল, যার কারণে আমি ট্রাকটাকে সরাসরি সেই অভিশপ্ত জঙ্গলের ভেতরের রাস্তায় নিয়ে গিয়েছিলাম। যখন তারা সেই জঙ্গলের ভেতরে প্রবেশ করলেন তখন চারপাশের পরিবেশটি ছিল অত্যন্ত থমথমে এবং ভীতিকর। আকাশের আলো পুরোপুরি নিভে গিয়ে চারদিক ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেছে। রাস্তার আশেপাশে কোনো গাড়ির শব্দ নেই, কোনো মানুষের আনাগোনা নেই, শুধু ট্রাকের হেডলাইটের আলো যতদূর যাচ্ছে ততদূর পর্যন্ত কেবল জমাট বাঁধা অন্ধকার এবং বিশাল বিশাল গাছপালা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। নির্জন এবং নিস্তব্ধ পরিবেশের কারণে জঙ্গলের ভেতরে ভূতুরের রূপটা যেন আরো বেশি প্রকট হয়ে উঠছিল। সাইফুল অত্যন্ত সতর্কতার সাথে খুব ধীর গতিতে ট্রাক চালিয়ে সামনের দিকে এগোতে লাগলেন। জঙ্গলের ভেতরে একটি বেশ বড় এবং বিপজ্জনক বাঘ ঘোরার সময় হঠাৎ করেই তাদের ট্রাকের সামনে একটা অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। ট্রাকের হেডলাইটের তীব্র আলোয় তারা দেখতে পেলেন রাস্তার এক পাশে জীর্ণ এবং পুরনো একটা জ্যাকেট পরে একজন লোক একটি ভাঙাচোরা পুরনো মোটরসাইকেল ঠেলে নিয়ে সামনের দিকে এগোচ্ছে। লোকটির মাথায় একটি হেলমেট পরা ছিল। যেহেতু লোকটি তাদের ট্রাকের ঠিক সামনের দিকে মুখ ঘুরিয়ে মোটরসাইকেল ঠেলছিল, অর্থাৎ লোকটির পিঠ সাইফুলদের দিকে ছিল, তাই তারা কোনোভাবেই লোকটির মুখ দেখতে পাচ্ছিলেন না। এই নির্জন এবং অন্ধকার জঙ্গলের মাঝখানে একজন মানুষকে এভাবে একা মোটরসাইকেল ঠেলতে দেখে সাইফুলের মনের ভেতরে ভীষণ দয়া হল। তিনি মনে মনে ভাবলেন, বেচারা হয়তো অনেকক্ষণ ধরে এই জঙ্গলে আটকে আছে, আর আশেপাশে তো কোনো গ্যারেজ বা মেকানিকের দোকানও থাকার সম্ভাবনা নেই। এই ভেবে সাইফুল তার ট্রাকের গতি একদম কমিয়ে আনলেন। তিনি তার বন্ধুদের উদ্দেশ্যে খুব সহানুভূতির স্বরে বললেন, আরে বেচারা, লোকটার জন্য আমার সত্যি খুব খারাপ লাগছে রে। এই গভীর জঙ্গলের মাঝখানে তার মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে, এই অন্ধকারের মধ্যে সে বেচারা আর কতক্ষণ একা একা এভাবে গাড়ি ঠেলবে। চল না ভাই, আমরা ট্রাকটা একটু থামাই এবং তাকে আমাদের ট্রাকে উঠিয়ে নিয়ে সামনের কোনো লোকালয়ে নামিয়ে দিই। এই কথা বলে সাইফুলজন ট্রাকটিকে রাস্তার এক পাশে থামানোর জন্য ব্রেক কষতে যাবেন, ঠিক সেই মুহূর্তে ইমরান তার স্বরে চিৎকার করে উঠল। ইমরানের গলার স্বরে ভয় এবং আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছিল। সে চিৎকার করে বলল, আরে ভাই সাইফুল, কোনোভাবে ট্রাক থামাবি না। তুমি কি ওই লোকটাকে ভালো করে খেয়াল করে দেখনি? ওই লোকটার পায়ের দিকে একবার তাকাও, তার পা তো মাটিতে নেই, তার পা তো মাটি থেকে শূন্য উপরে ভেসে আছে, সে তো ভেসে ভেসে মোটরসাইকেল ঠেলছে। ইমরানের এই কথা শুনে সাইফুলের শরীরের সমস্ত রক্ত যেন এক মুহূর্ত যেন বরফ হয়ে গেল। সে সাথে সাথে খুব ভালোভাবে লোকটির পায়ের দিকে তাকালো, আর তাকানোর সাথে সাথেই তার চোখ ছানা পড়া হয়ে গেল। সে স্পষ্টভাবে দেখতে পেল লোকটির পা সত্যি মাটিতে ছুঁয়ে নেই, সে শূন্যের উপর ভেসে দিয়ে যাচ্ছে এবং তার সাথে থাকা মোটরসাইকেলটিও যেন মাটি স্পর্শ না করে ভাসমান অবস্থায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভয়ে সাইফুলের মুখ দিয়ে আওয়াজ বেরিয়ে এলো, আস্তাগফিরুল্লাহ, এ তো কোনো মানুষ নয়, এ তো ভয়াবহ কোনো জিন বা অশুভ শক্তি। একথা বলার সাথে সাথে সাইফুল ট্রাকের ব্রেক থেকে পা সরিয়ে নিয়ে সজোরে অ্যাক্সিলারেটরে চাপ দিলেন। ট্রাকটি বিকট শব্দ করে প্রচণ্ড বেগে সামনের দিকে ছুটে চলল। সাইফুল যত দ্রুত সম্ভব ওই ভয়ঙ্কর জায়গা থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করতে লাগলেন। রাস্তা সম্পূর্ণ ফাঁকা থাকায় তিনি সর্বোচ্চ গতিতে ট্রাক চালাতে পারছিলেন, কিন্তু তাদের এই স্বস্তি খুব বেশিক্ষণ স্থায়ী হল না। প্রচণ্ড গতিতে ছুটে চলার সময় হঠাৎ করে ট্রাকের সামনে একটা প্রচণ্ড ধাক্কা লাগল। সাইফুল, তারেক এবং ইমরান তিনজনেই এমন ভাবে ছাকুনি খেলেন যে ট্রাকটি বিশাল কোনো পাথরের সাথে সজোরে ধাক্কা খেয়েছে। কিন্তু সাইফুল স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন যে সামনের রাস্তা সম্পূর্ণ পরিষ্কার এবং ফাঁকা, সেখানে কোনো মানুষ বা প্রাণী বা কোনো কিছুই ছিল না। তাহলে তারা কিসের সাথে ধাক্কা খেলেন? এই অদ্ভুত ঘটনায় সাইফুল আরো বেশি আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি ঘাবড়ে গিয়ে ট্রাকের ব্রেক চেপে গাড়িটি থামাতে চাইলেন। তিনি দেখতে চাইলেন তারা আসলে কিসের সাথে ধাক্কা খেয়েছেন। কিন্তু সাইফুল ব্রেক করার আগেই ইমরান এবং তারেক একযোগে চিৎকার করে বলল, সাইফুল ভাই আমার, আল্লাহর দোহাই লাগে, ট্রাক থামাস না, আমরা কিছুই ধাক্কা খাইনি, তুই শুধু চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে সামনের দিকে গাড়ি চালাতে থাক, কোনোভাবে এখানে থামা যাবে না রে ভাই। বন্ধুদের এই মরিয়া চিৎকার শুনে সাইফুলের ট্রাক থামানোর সাহস করল না, কিন্তু আবারও অ্যাক্সিলেটরের চাপ দিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল। কিন্তু এবার আরও একটি ভয়াবহ ব্যাপার ঘটল। সেই অদৃশ্য বস্তুর সাথে ধাক্কা লাগার পর থেকে তাদের গাড়ি খালি হঠাৎ করে অদ্ভুতভাবে বেশি বেশি ভারী মনে হচ্ছে। মনে হচ্ছিল যেন কেউ পেছন থেকে পুরো ট্রাকটিকে টেনে ধরে আছে, বা কয়েক টন ওজনের বিশাল বিশাল পাথর যেন ট্রাকে বোঝাই করা। সাইফুল স্টিয়ারিং ধরে রাখতে পারছে না, রীতিমতো হিমশিম কাঁদছে। কিন্তু ভয়ে ভয়ে বন্ধুদের বলল, ভাইরে আমার তো মনে হচ্ছে আমাদের ট্রাকের কোনো চাকা লিক হয়ে গেছে, অথবা গাড়ির ইঞ্জিনে বড় কোনো সমস্যা হয়েছে। ট্রাকটা তো ভারী লাগে কেন, আমাদের ট্রাকে তো কোনো মালপত্রও নেই। এর উত্তরে তারেক খুব গম্ভীর গলে আতঙ্কিত হয়ে বলল, না সাইফুল, আমাদের গাড়ির কোনো চাকা লিক হয়নি। আমি নিশ্চিত যে জঙ্গলের ওই অশুভ শক্তিগুলো আমাদের গাড়ির উপর চেপে বসেছে এবং আমাদের সাথে খেলা করছে। তুমি মাগরিবের পর ওই রাস্তায় ঢুকে মারাত্মক একটা ভুল করে ফেলেছ। এখন আর আমাদের আক্ষেপ করে কোনো লাভ নেই। তুমি শুধু মনে মনে হাইতুল কুরসি এবং অন্যান্য দোয়া পড়তে থাকো, আর কোনোভাবে গাড়ির গতি কমানোর চেষ্টা করো না। তারেকের এই কথা শুনে সাইফুল বুঝতে পারলেন যে তিনি মালিকের নিষেধ অমান্য করে সত্যি এক বিরাট ভুল করেছেন। তিনি মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন এবং অনবরত দোয়া পড়তে পড়তে ট্রাক চালাতে লাগলেন। কিন্তু এই অভিশপ্ত জিনিস, জঙ্গলের কোন অশুভ আত্মা বা জিন, এত সহজে তাদের পিছু ছাড়তে রাজি হচ্ছিল না। তারা কয়েকশো মিটার পথ অতিক্রম করার পরই এর ভয়াবহতা নতুন চরম রূপে সম্মুখীন হলেন। সাইফুল দেখলেন সেই একই পুরনো জ্যাকেট এবং হেলমেট পরা লোকটি আবার তাদের ট্রাকের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার লোকটি আর তাদের পিঠের দিকে দাঁড়িয়ে নেই। এবার সে সরাসরি সাইফুলদের ট্রাকের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সাইফুল, তারেক এবং ইমরান তিনজনই খুব ভালোভাবে লোকটির অবয়ব দেখতে পাচ্ছিলেন, কিন্তু লোকটির হেলমেটের ভেতর দিকে তাকাতে তাদের তিনজনেরই হৃৎপিণ্ড যেন আক্ষরিক অর্থেই থেমে যাওয়ার উপক্রম হল। তারা স্পষ্টভাবে দেখতে পেলেন লোকটির হেলমেটের ভেতরে কোনো মাথা নেই, সেটি সম্পূর্ণ ফাঁকা। সাইফুল চিৎকার করে উঠল, এটি কি ছিল? মাথাটা ভয়ঙ্কর ভূতের দৃশ্য। এই দৃশ্য দেখার পর সাইফুলের শরীরে এক দানবীয় শক্তি সঞ্চার হল। তিনি সর্বশক্তি দিয়ে ট্রাকের এক্সিলেটরের চাপ দিলেন ওই ভয়ঙ্কর জায়গা থেকে দ্রুত পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তিনি যত জোরেই চাপ দিলেন না কেন, ট্রাকটি সেই অদ্ভুত ভারী অবস্থার কারণে খুব বেশি জোরে চলতে পারল না। ট্রাকটি তার নিজস্ব ধীর গতিতেই খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে এগোতে লাগলো। সাইফুলরা ভেবেছিল হয়তো এখানেই তাদের সমস্ত বিপদের অবসান ঘটবে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের উপর অশুভ শক্তির এই আক্রমণ এখনো থেমে থাকেনি। মাথা কাটা সেই ভূতকে পেছনে ফেলে আসার মাত্রই কয়েক মিনিট পর তারা আরেকটি হারিম করা দৃশ্যের সম্মুখীন হলেন। এবার তারা দেখলেন রাস্তার ঠিক পাশ দিয়ে তাদের ট্রাকের সাথে সমান্তরালভাবে একজন নারী শূন্যে ভেসে ভেসে উড়ে যাচ্ছে। সেই নারীটির পরনে ছিল অতি নোংরা পুরনো এবং জীর্ণ সাদা রঙের পোশাক। তার মাথার চুলগুলো ছিল অনেক লম্বা, এলোমেলো এবং রুক্ষ, যা তার পুরো পিঠ ঢেকে রেখেছিল। নারীটি কোনো মানুষ ছিল না, সে ছিল এক ভয়ঙ্কর অশরীরী আত্মা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল নারীটির চেহারা। তার মুখমণ্ডল ছিল সম্পূর্ণ ফ্যাকাশে এবং রক্তশূন্য, ঠিক যেন বহুকাল আগের কোনো মৃতদেহের মতো। আর তার চোখ দুটো ছিল একে অপরের যে সম্পূর্ণ ভিন্ন। তার একটি চোখ ছিল স্বাভাবিকের থেকে বড় এবং কোটর থেকে যেন বেরিয়ে আসছিল, আর অন্য চোখটি ছিল অত্যন্ত ছোট এবং নিচের দিকে ঝুলে পড়া। এই ভয়াবহ এবং বিকৃত চেহারার নারীটি তাদের ট্রাকের জানালার ঠিক পাশ দিয়ে উড়তে উড়তে তার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। এই চরম ভয়াবহ দৃশ্য দেখে ইমরান আর নিজেকে সামলাতে পারল না। সে চরম আতঙ্ক এবং বিরক্তির সাথে মনে মনে বলে উঠল, আল্লাহ, ভূতটার চেহারা এত বিশ্রী কেন? এর চেয়ে যদি সে একটু সুন্দরী হতো তাহলে তো ভয়টা একটু কম লাগত। এবার এই কথাটি শুধু তার নিজের মনে মনেই ভেবেছিল, মুখ ফুটে একটি শব্দ উচ্চারণ করেনি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই ভয়ঙ্কর নারীর অবয়বটি যেন ইমরানের মনের সাথে কথা বলতে পারল। ভূতটি হঠাৎ করে তার বিকৃত মুখমণ্ডল নিয়ে ইমরানের ঠিক সরাসরি দিকে তাকালো এবং অত্যন্ত কুৎসিত এবং ভয়ঙ্কর ও হারহিম করা হাসি দিল। এই হাসি দেখে ইমরান একেবারে যেন ভয় উকড়ে গেল। ইমরান কাঁপা কাঁপা গলায় সাইফুলকে বলল, সাইফুল ভাই, তুমি শুধু ট্রাকের সামনের দিকে গাড়ি চালাও, ভুলেও জানালার দিকে তাকাবে না। প্লিজ ভাই, তুমি ফোকাস ঠিক রাখো। সাইফুলও ভয়ে আঁকমরা হয়ে গিয়েছিল। তিনি শুধু আল্লাহকে ডাকছিলেন আর কোনো মতে ট্রাকটি চালিয়ে যাচ্ছিলেন। ওই ভয়ঙ্কর নারী মূর্তিটি তাদের ট্রাকের সাথে সাথেই তাদেরকে অনুসরণ করে যাচ্ছিল। শেষ পর্যন্ত যখন সেই ট্রাকটি অভিশপ্ত জঙ্গলের সীমানা পার হয়ে সাধারণ রাস্তায় এসে পড়ল, ঠিক তখনই সেই নারী মূর্তিটি হঠাৎ করে শূন্যে মিলিয়ে গেল। জঙ্গল থেকে বেরিয়ে আসার পরও তাদের যাত্রাপথে আরো বেশ কয়েকবার ছোটখাটো কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিল তারা, কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেগুলো ওই জঙ্গলের ভেতর ঘটা ঘটনাগুলোর মতো এত ভয়াবহ ছিল না। অবশেষে 17 ঘন্টারও বেশি সময় ওই অবর্ণনীয় মানসিক এবং শারীরিক নির্যাতনের পর সাইফুল, তারেক, ইমরান তাদের নিরাপদ গন্তব্যে পৌঁছে যায়। কিন্তু এই ভয়াবহ যাত্রার প্রভাব তাদের জীবনে দীর্ঘস্থায়ী হয়েছিল। বাড়ি ফেরার পরদিনই ইমরান প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়। তার এই জ্বর টানা 3 দিন পর্যন্ত স্থায়ী ছিল। সুস্থ হবার পর ইমরান তার বন্ধুদের জানিয়েছিল যে জ্বরে ভোগার ওই 3 দিন সে প্রতিরাতেই সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছে। স্বপ্নে সে বারবার সেই জঙ্গলের ওই নারীকে দেখতে পেয়েছে। সেই নারীটি তার স্বপ্নের ভেতরে এসে বারবার তাকে একই কথা বলত, খুব করুণ এবং বিকৃত স্বরে বলত, তুমি কি বিশ্বাস করো না, আমি যখন বেঁচে ছিলাম তখন আমি সত্যি অনেক সুন্দরী ছিলাম, তুমি কেন আমাকে কুৎসিত বললে? এই ভয়াবহ অভিজ্ঞতার পর ইমরান মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল যে সে প্রতিজ্ঞা করেছিল জীবনে আর কোনোদিন সে ওই এলাকায় গাড়ি চালাবে না। সে সাইফুলকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল, ভাই সাইফুল, আমি আর জীবনেও ওই রাস্তায় যাব না, আমার ওই এলাকার ভেতরে আর যাওয়া সম্ভব না, আমার এই এলাকার ভেতরে যা কাজ জুটবে আমি তাই করব, কিন্তু আমি আর কখনোই ওই অভিশপ্ত জঙ্গলের ত্রিসীমানায় পা রাখব না। সাইফুলও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেছিলেন যে তিনি ওই ভয়াবহ পরিস্থিতিতেও নিজের স্নায়ু শক্ত করে রাখতে পেরেছিলেন এবং বড় ধরনের কোন দুর্ঘটনা ছাড়াই তারা ফিরে এসেছিলেন। তারা এখনো জানেন না আসলে তাদের সাথে সেখানে কি হয়েছিল, তারা যা দেখেছে তা কি ভুল ছিল নাকি তারা যা দেখেছে তা সব সত্যি ছিল, আর যদি ভুল হয় তাহলে 3 জন একই সাথে কিভাবে ভুল দেখবে, আর যদি সত্যি হয় তাহলে আসলে তারা কারা ছিল, কোন অশুভ আত্মা ছিল নাকি কোন জিন ছিল, তারা কি চেয়েছিল, তারা কি তাদের কোনো ক্ষতি করতে চেয়েছিল নাকি অন্য কিছু, এই প্রশ্নের উত্তর তারা 3 জন আজও খুঁজে বেড়ান, কিন্তু এই প্রশ্নের কোন সদুত্তর তারা কখনোই কারো কাছ থেকে পাননি। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। কেমন লাগতো আপনাদের আজকের ঘটনাটি দয়া করে আমাদেরকে জানাবেন, যদি ভালো লাগে জানাবেন আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতটুকু সময় নিয়ে ঘটনাটি শোনার জন্য। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভূত ডট কম দীর্ঘজীবী হোক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত ডট কম এর সাথে থাকবেন। খুব দ্রুতই নতুন কোন ঘটনা নিয়ে ফিরে আসবো নতুন কোন এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত ডট কম এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম আজকে আবার হাজির হয়েছি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করার জন্য। আজকের এই ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন আরিফ ভাই নামের এক ভাই। আরিফ ভাইয়ের সাথে এই অদ্ভুত এবং ভয়ঙ্কর অলৌকিক ঘটনাটি ঘটেছিল গত 2023 সালের অক্টোবর মাসের দিকে। আরিফ ভাই তখন একটি বড় ফলমূল এবং শাকসবজি সরবরাহকারী প্রতিষ্ঠানের ট্রাক চালক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন আরিফ ভাইকে তার অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছিল প্রচুর পরিমাণে তাজা শাকসবজি এবং ফলমূল ট্রাকে বোঝাই করে একটি বিশাল এবং জনপ্রিয় সুপার মার্কেটে পৌঁছে দেওয়ার জন্য। আরিফ ভাই যথাসময়ে তার ট্রাকের পেছনের অংশে সমস্ত শাকসবজি এবং ফলমূল খুব সুন্দরভাবে গুছিয়ে রাখলেন এবং নির্দিষ্ট গন্তব্যে রওনা হলেন। যাত্রাপথ খুব বেশি দীর্ঘ ছিল না, মোটামুটি ঘণ্টাখানেকের পথ। যাত্রা শুরু করার পর কোন রকম বাধা ছাড়াই আরিফ ভাই খুব সুন্দরভাবে বিকেলে 4:30 দিকে ওই সুপার মার্কেটে পৌঁছে গেলেন। সেখানে পৌঁছানোর পর তিনি ট্রাক থেকে নেমে পেছনের দিকে গেলেন যাতে সুপার মার্কেটের গুদামগুলোতে মালগুলো নামিয়ে দিয়ে আসতে পারেন। কিন্তু তিনি যখন ট্রাকের পেছনের ডালাটি খুললেন তখন তিনি লক্ষ্য করলেন তার ট্রাকের এক পাশে একটু বেশি হেলে আছে। আরিফ ভাই চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন হয়তো রাস্তায় কোনো গর্ত পড়ে ট্রাকের চাকা পাংচার হয়ে গিয়েছে। তিনি খুব মনোযোগ দিয়ে ট্রাকের সবগুলো চাকা পরীক্ষা করে দেখলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হল ট্রাকের প্রতিটি চাকা একদম ঠিকঠাক ছিল, চাকার কোথাও কোনো সমস্যা বা লিক ছিল না। আরিফ ভাই তখন নিজেকে এই বলে সান্ত্বনা দিলেন হয়তো সুপার মার্কেটের পার্কিং এলাকার মাটির কোন একটা জায়গায় একটু অসমান বা ঢালু, যার কারণে ট্রাকটি হয়তো এভাবে হেলে আছে। এই ভেবে তিনি ব্যাপারটিকে খুব একটা গুরুত্ব দিলেন না এবং নিজের কাজে মনোযোগ দিলেন। এর কিছুক্ষণ পরই সুপার মার্কেটের একজন কর্মচারী যার নাম ছিল দেলোয়ার, সে ভেতর থেকে বেরিয়ে এলো আরিফ ভাইকে সাহায্য করার জন্য। দেলোয়ার এবং আরিফ ভাই আগে থেকেই একে অপরকে খুব ভালোভাবে চিনতেন। দেলোয়ার হাসি মুখে এগিয়ে এসে বলল, কি খবর আরিফ ভাই, মালপত্র সব নিয়ে এসেছেন তো? কিন্তু ভাই আপনি আজ হঠাৎ করে দুজন লোক নিয়ে এলেন কেন? দেলোয়ারের এই কথা শুনে আরিফ ভাই অবাক হলেন। তিনি ভ্রু কুচকে দেলোয়ারের দিকে তাকিয়ে বললেন, দুজন মানে? তুমি কি আজে বাজে কথা বলছো দেলোয়ার, আমি তো আজকে একদম একাই গাড়ি চালিয়ে আসলাম, আমার সাথে তো আর কেউ নেই। দেলোয়ার এবার বেশ জোর দিয়ে বলল, আরে না ভাই, কি বলছেন আপনি, আমি তো আপনার আশেপাশেই দেখলাম, নিজের চোখেই তো দেখলাম, পরিষ্কার দেখলাম যে আপনার গাড়ির পেছনে সিটে দুজন মানুষ বসে আছে। আমি কি তাহলে ভাই এতটাই ভুল দেখলাম? দেলোয়ারের কথা শুনে আরিফ ভাইয়ের মনের ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করতে শুরু করল। তিনি সাথে সাথে তার গাড়ির পেছনের সিটের দিকে তাকলেন। গাড়ির কাঁচ পুরোপুরি বন্ধ ছিল, কিন্তু বাইরে থেকে ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছিল। আরিফ ভাই খুব ভালোভাবে লক্ষ্য করে দেখলেন যে পেছনের সিট একেবারেই ফাঁকা, সেখানে কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। আরিফ ভাই তখন দেলোয়ারকে আশ্বস্ত করে বললেন, আরে না দেলোয়ার, কোথায় কে বসে থাকবে, দেখো আমার গাড়ির ভেতরে তো কেউ নেই, আমি তো তোমাকে আগেই বললাম যে আমি একাই এসেছি। তুমি নিশ্চয়ই কাজের চাপে ভুল কিছু দেখে ফেলেছ, অথবা অন্য কিছুকে মানুষ ভেবে ভুল করেছ, হয়তো বা বস্তার ছায়া। দেলোয়ার গাড়ির পেছনের ফাঁকা সিট দেখে একটু অপ্রস্তুত হয়ে গেল। সে মাথা চুলকাতে চুলকাতে বলল, হ্যাঁ ভাই, মনে হয় তুমি ঠিক বলেছ, মনে হচ্ছে আমি সত্যি ভুল দেখেছি। আচ্ছা বাদ দেন ভাই, তাহলে আমরা তাড়াতাড়ি আসেন, কাজ শেষ করে নি, এরপর তো আবার অন্ধকার হয়ে যাবে। তারপর তারা দুজনে মিলে ট্রাক থেকে সমস্ত শাকসবজি এবং ফলমূল নামাতে শুরু করলেন। সুপার মার্কেটের গুদামের স্টক অনুযায়ী তারা মালপত্র সাজিয়ে রাখছিলেন। তখন দেলোয়ার আরিফ ভাইকে জানালেন, ভাই আমাদের সুপার মার্কেটে কলা এবং তরমুজের স্টক এখনো বেশ ভালো পরিমাণে আছে, তাই আজকে তোমার আনা কলা এবং তরমুজগুলো আমাদের আর লাগবে না, তুমি এগুলো আবার তোমার ট্রাকে ফেরত নিয়ে যাও। আরিফ ভাই বিনা বাক্যে রাজি হয়ে গেলেন এবং কলা ও তরমুজ পুনরায় গাড়ির ভেতরে যত্ন করে গুছিয়ে রাখলেন। এরপর সুপারমার্কেটের সমস্ত কাজ এবং হিসাব নিকাশ চুকিয়ে তিনি দেলোয়ারের কাছ থেকে বিদায় নিয়ে আবার নিজের এলাকায় রওনা দিলেন। ফিরে আসার পর আরিফ ভাইয়ের প্রচন্ড ক্ষুধা পেল, তাই তিনি তার পরিচিত এবং নিয়মিত খেতে যাওয়ার একটি স্বাভাবিক খাবার হোটেলে গাড়ি থামালেন। দোকানে ঢুকে তিনি তার পছন্দের খাবার অর্ডার করে খেতে বসলেন। খাবার খাওয়ার এক পর্যায়ে ওই দোকানের মহিলা মালিক, যিনি আরিফ ভাইকে বেশ আগে থেকেই চিনতেন, তিনি আরিফ ভাইয়ের কাছে এসে খুব কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আরিফ ভাই, তুমি আজ একা একা খাবার খাচ্ছ কেন? তোমার সাথে গাড়িতে যে লোকটি এসেছে তাকে তো তুমি ভেতরে ডাকলে না, সে কি খাবে না? মহিলার এই কথা শুনে আরিফ ভাইয়ের হাতের লোকমাটা মুখে যেন আটকে গেল। তিনি প্রচন্ড অবাক হয়ে মহিলার দিকে তাকিয়ে বললেন, খালা আপনি এগুলো কি বলছেন? আমি তো আজ একাই গাড়ি নিয়ে বেরিয়েছি, আমার সাথে তো কোনো বন্ধু বান্ধব বা সহকারীও আসেনি, এসব কি বলছেন? মহিলা মালিক এবার বেশ অবাক হয়ে বললেন, আরে বাবা, আমি তো আমার নিজের চোখে দেখলাম তোমার গাড়ির পেছনের সিটে একজন মানুষ একদম চুপচাপ বসে আছে, তুমি কি তাকে সত্যি সত্যি চেনো না? আরিফ ভাইয়ের বুকের ভেতরে এবার রীতিমতো ভয় ঢুকে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, না খালা, আমি সত্যি বলছি, আমার সাথে কেউ নেই, আমি আপনি নিশ্চয়ই ভুল দেখেছেন, আমি সম্পূর্ণ একা। এই ছোট্ট কথোপকথনটি আরিফ ভাইকে মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত করে তুলল। তার বারবার মনে পড়তে লাগল সুপার মার্কেটে সেই দেলোয়ারের কথা। দেলোয়ারও ঠিক একই কথা বলেছিল, গাড়ির পেছনে কেউ বসে আছে। এখন এই খাবারের দোকানের মালিকও হুবহু একই কথা বলছে। দুজনের কথার মাঝখানে পার্থক্য শুধু একটাই, দেলোয়ার বলেছিল দুজন মানুষ দেখতে পাচ্ছে সে, আর এই খাবারের দোকানের মালিক আন্টি বলছেন তিনি একজনকে দেখতে পাচ্ছেন। এর মানে কি দেলোয়ার ভুল দেখেনি? আর এই মহিলাও তো মিথ্যা কথা বলছে না, তার তো মিথ্যা কথা বলার কথা না, সে আমাকে মিথ্যা কথা বলে কিভাবে? তারা সত্যি গাড়ির পেছনে কাউকে না কাউকে বা কিছু একটাকে বসে থাকতে দেখেছেন। আরিফ ভাইয়ের মনের ভেতরে একটা অজানা ভয় এবং আতঙ্ক দানা বাঁধতে শুরু করলো। তিনি মনে মনে ভাবতে লাগলেন, ইয়া আল্লাহ, আমার গাড়ির পেছনে কে বসে আছে? ওটা কি কোনো অশুভ আত্মা নাকি কোনো জিন? আমার মনটা কেন যেন কুটাক ডাকছে, আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। কিন্তু আরিফ ভাই নিজেকে বোঝানোর চেষ্টা করলেন এগুলো সব তার মনের ভুল। তিনি এই মুহূর্তে কোনো ধরনের খারাপ বা ভুতুড়ে চিন্তা মাথায় আনতে চাইলেন না, কারণ তাকে এখনো গাড়ি চালিয়ে তার গন্তব্যে পৌঁছাতে হবে। তিনি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলেন এবং বললেন, যাই হোক না কেন, আমি ভয় পাবো না, হয়তো তারা দুজনই কোনো কারণে ভুল দেখেছেন, এরকম হতেই পারে না, আমার গাড়ির পেছনে কেউ নেই, কেউ নেই মানে কেউ নেই। খাবার খাওয়া শেষ করে আরিফ ভাই দ্রুত বিল পরিশোধ করলেন এবং দোকানে আর এক মুহূর্ত দেরি না করে সোজা গিয়ে গাড়িতে উঠলেন। তিনি দ্রুত তার গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি চালাতে লাগলেন। কিন্তু পথে যখন তিনি একটা চত্বর এলাকা পার হতে যাবেন, তখন গোলচত্বরটির কাছাকাছি পৌঁছানোর পর তার শরীরে এক অদ্ভুত এবং অস্বাভাবিক রকমের ঘুম ভর করল। সাধারণত এই গোলচত্বরটি সবসময় খুব জমজমাট থাকে এবং অনেক গাড়ি ঘোড়ার আনাগোনা থাকে, কিন্তু আরিফ ভাইয়ের ঘুম এতটাই তীব্র হয়ে উঠল যে তিনি চোখে আর কিছু দেখতে যেন পাচ্ছিলেন না, তিনি চোখ খুলে রাখতে পারছিলেন না। তিনি বুঝতে পারলেন এই তীব্র ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানো কতটা মারাত্মক হতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই তিনি খুব সাবধানে গাড়িটিকে চত্বরের একপাশে পার্ক করে তিনি গাড়ি থেকে বাইরে বেরোলেন না এবং নিজের ড্রাইভিং সিটটি একটু পেছনের দিকে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রাখলেন। তিনি ভেবেছিলেন মাত্র কয়েক মিনিটের জন্য একটু বিশ্রাম নেবেন, কিন্তু কখন যে তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন তা তিনি নিজেই বুঝতে পারলেন না। হঠাৎ করে যখন আরিফ ভাইয়ের ঘুম ভাঙল, তখন তিনি চোখ খুলে এক অদ্ভুত এবং অস্বস্তিকর পরিবেশের সম্মুখীন হলেন। তিনি দেখলেন যে চত্বরটি সবসময় গাড়ি আর মানুষের কোলাহলে মুখরিত থাকে, সেটি এখন সম্পূর্ণ জনমানবহীন এবং নীরব। পুরো এলাকায় একটিও গাড়ি বা মানুষ নেই। চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে। আরিফ ভাই ঘাবড়ে গিয়ে দ্রুত নিজের হাতের দিকে তাকালেন, তার হাতে ঘড়ি। তিনি দেখলেন ঘড়িতে তখন বাজে সন্ধ্যা ৭টা। আরিফ ভাই অবাক হয়ে ভাবলেন, সন্ধ্যা ৭টার সময় এই জায়গাতে এতটা নীরব, এতটা সুনসান কিভাবে হতে পারে? এই সময় তো রাস্তাঘাটে অনেক মানুষের ভিড় থাকার কথা। আমি বা এত লম্বা সময় ধরে কিভাবে ঘুমালাম? আমার তো শুধু কয়েক মিনিটের জন্য বিশ্রাম নেওয়ার কথা ছিল। এই অদ্ভুত এবং ভুতুড়ে নিরবতা আরিফ ভাইয়ের মনে এক প্রবল ভীতি সঞ্চার করল। তিনি আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করতে চাইলেন না। তিনি সাথে সাথে গাড়ির ইঞ্জিন চালু করলেন এবং দ্রুতগতিতে নিজের গন্তব্যের দিকে ছুটলেন। এই নীরব এবং ভয়ঙ্কর পরিবেশের হাত থেকে বাঁচার জন্য তিনি গাড়ির মিউজিক সিস্টেমে গান চালু করলেন, ভলিউম একদম বাড়িয়ে দিলেন। তিনি নিজেও গানের সাথে সাথে জোরে জোরে গলা মিলিয়ে গান গাইতে লাগলেন, যাতে তার মনের ভেতরে ভয়টা কিছু হলেও কমে যায়। কিন্তু গোল চত্বর থেকে মাত্র এক কিলোমিটার পথ অতিক্রম করার পরই হঠাৎ করে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামতে শুরু করল। বৃষ্টির তোর এতটাই প্রবল ছিল যে গাড়ির ভেতরে জোরে জোরে বাজতে থাকা গানের আওয়াজও সে বৃষ্টির শব্দের কাছে যেন ঢাকা পড়ে গেল। সেই রাস্তায় কোনো স্ট্রিট লাইট বা ল্যাম্পপোস্টের আলো ছিল না, চারদিক ছিল ঘুটঘুটে অন্ধকার। গাড়ির হেডলাইটের আলোয় বৃষ্টির ঘন জঙ্গল পর্দার কারণে খুব বেশি দূর পর্যন্ত যেতে পারছিল না। এই ভয়াবহ অন্ধকার এবং প্রবল বৃষ্টির মধ্যে আরিফ ভাই অত্যন্ত সাবধানে এবং ধীর গতিতে গাড়ি চালাতে লাগলেন। এত সাবধানে গাড়ি চালানোর পরও হঠাৎ করে আরিফ ভাইয়ের ভয় আরো বেড়ে গেল। তিনি ভয়ে রীতিমতো চমকে উঠলেন। তিনি স্পষ্ট শুনতে পেলেন যে তার গাড়ির ঠিক পেছন দিক থেকে একটি ভারী বস্তু ধপাস করে মাটিতে পড়ার শব্দ হল। আরিফ ভাই সাথে সাথে গাড়ি থামালেন। তিনি ভয় পেয়ে ভাবলেন, আল্লাহ, এটা আবার কিসের শব্দ? আমার গাড়ির পেছনে তো কোনো চাকা খুলে পড়ে গেল না। কোনো উপায় না দেখে আরিফ ভাই একটি ছাতা নিয়ে গাড়ির বাইরে বেরিয়ে এলেন। তিনি প্রবল বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে গাড়ির পেছনের দিকে গেলেন। তিনি খুব ভালোভাবে গাড়ির প্রতিটি চাকা এবং পেছনের অন্যান্য অংশ পরীক্ষা করলেন, কিন্তু অবাক করার বিষয় হল গাড়ির প্রতিটি চাকা একদম ঠিকঠাক ভাবে নিজের জায়গাতেই লাগানো ছিল, কোনো কিছুই খুলে পড়ে যায়নি বা নষ্ট হয়নি। আরিফ ভাইয়ের মনে এবার চরম বিভ্রান্তি তৈরি হল। তিনি ভাবলেন, তাহলে এই শব্দটা কিসের ছিল আর এত জোরে? এই শব্দটা কোথা থেকেই বা এলো? তিনি চারপাশের অন্ধকার পরিবেশটা খুব ভালোভাবে বোঝার জন্য ছাতাটা একটু উপরে তুলে এদিক ওদিক তাকালেন। আর ঠিক তখনই তার চোখের সামনে যা ধরা পড়ল তা তার গায়ের সমস্ত পশম ভয় দাঁড় করিয়ে দিল। তিনি আবিষ্কার করলেন, তিনি না জেনেই গাড়িটি ঠিক একটি বিশাল গোরস্থানের পাশে পার্ক করে ফেলেছেন। আরিফ ভাই আতঙ্কিত হয়ে গেলেন। এতক্ষণ তিনি বুঝতে পারেননি যে তিনি একটা গোরস্থানের ঠিক গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন। এই সত্যটা উপলব্ধি করার সাথে সাথে আরিফ ভাইয়ের বুকের ভেতরটা ছ্যাঁদ করে উঠল। তিনি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালেন না, ছাতা গুটিয়ে একদম দৌড়ে গাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। এরপর তিনি দ্রুত গাড়ির এক্সেলেটরের চাপ দিয়ে সেই ভয়ঙ্কর গোরস্থানের পাশ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। তিনি মনে মনে বলছিলেন, যা আছে কপালে পালিয়ে তো বাঁচি। গোরস্থানটি পেছনে ফেলে আসার পর আরিফ ভাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন, হয়তো ভারী কোনো বস্তু পড়ার শব্দটা তার মনের ভুল ছিল, অথবা বৃষ্টির কোনো বড় ঝাপটার শব্দ ছিল। ধীরে ধীরে তার মনের ভেতরের ভয়টা কিছুটা হলেও কমতে শুরু করল। তিনি আবার তার বাজনা বাজাতে থাকলেন, গান বাজাতে থাকলেন, গানের সাথে গলা মিলিয়ে গাইতে থাকলেন, নিজেকে শান্ত করার সামান্য চেষ্টা করলেন। কিন্তু আরিফ ভাইয়ের এই স্বস্তি খুব বেশি সময় স্থায়ী হল না। তার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে লোমহর্ষক এবং ভয়ঙ্কর অভিজ্ঞতাটি তখনও তার সামনে আসার জন্য অপেক্ষা করছিল। আরিফ ভাই যখন গানের সাথে সাথে গলা মিলে গাইছিলেন, ঠিক তখনই তিনি অত্যন্ত স্পষ্টভাবে শুনতে পেলেন যে তার গাড়ির পেছনের সিট থেকে একটি খুব গম্ভীর এবং ভারী পুরুষালি গলা পরিষ্কারভাবে কাশি দিল খক খক করে। এই শব্দ শোনার সাথে সাথে আরিফ ভাই সারা শরীরে যেন বৈদ্যুতিক শক লাগল। তার গান গাওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে গেল। প্রথম কয়েক সেকেন্ডের জন্য তিনি নিজেকে এই বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, না না এটা নিশ্চয়ই আমার মনের ভুল, বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়ে হয়তো অন্য কোনো শব্দ আমার কানে এমন ভাবে এসেছে, এটা এটা হতেই পারে না, আমি ভুল ভাবছি, হয়তোবা ঠিকমতো ঘুম হয়নি তাই আমার মাথা কাজ করছে না, না না এটা সম্ভব না। কিন্তু তার এই সান্ত্বনা কয়েক সেকেন্ডের বেশি টিকল না, কারণ একটু পরে সেই গম্ভীর এবং পুরুষালী গলাটি তার গাড়ির পেছনের সিট থেকে অত্যন্ত পরিষ্কার এবং স্পষ্ট বাংলায় বলে উঠল, বাবা আমাকে একটু দাও না। এই কথাটি শোনার পর আরিফের বুকের ভেতরটা এমন ভাবে থক করে উঠল যে তিনি মনে করলেন তার হৃদপিণ্ড বুঝি এবার ফেরিয়ে যাবে, তার শরীর থেকে বেরিয়ে যাবে। তার সারা শরীর ভয়ে থরথর করে কাঁপতে লাগল। তিনি কাঁপা কাঁপা হাতে গাড়ির স্টিয়ারিং ধরে কোনো মতে পেছনের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালেন। তিনি দেখতে চাইলেন যে এত পরিষ্কার এবং স্পষ্ট গলায় তার গাড়ির ভেতর থেকে কি কথা বলছে। কিন্তু পেছনের দিকে তাকানোর পর ভয় যেন তার আর বহুগুণে বেড়ে গেল। তিনি দেখলেন পেছনের সিট একদম সম্পূর্ণ ফাঁকা, সেখানে কোনো মানুষের অস্তিত্বই নেই। কিন্তু কথাগুলো এত পরিষ্কার ছিল যে মনে হচ্ছিল যেন কেউ তার ঠিক কানের কাছে মুখ এনে কথা বলছিল। আরিফ ভাই ভয়ে একদম হতবাক হয়ে বসে রইলেন। হঠাৎ করে তার মাথায় একটি পুরনো এবং প্রচলিত কথা মনে পড়ে গেল। এই এলাকার বয়স্ক মানুষদের কাছে এটি নিয়মিত প্রচলিত আছে। নিয়মটি হল কেউ যদি কোনো নির্জন বা অন্ধকার রাস্তা দিয়ে যাওয়ার সময় সাথে করে কোনো খাবার বহন করে তবে তাকে অবশ্যই সেই জায়গায় অদৃশ্য বাসিন্দা বা জিনদের উদ্দেশ্যে সেই খাবারগুলো সম্মানপূর্বক নিবেদন করতে হয়। এটি মূলত এক ধরনের সৌজন্যবোধ বা তাদের প্রতি সম্মান প্রদর্শন, ঠিক যেভাবে আমরা কোনো অজানা জায়গায় গেলে সালাম দিই বা অনুমতি চাই, এটিও ঠিক এরকমই একটি বিষয়। আরিফ ভাই এই নিয়মটির কথা বেমালুম ভুলে গিয়েছিলেন, কিন্তু তিনি ভালো করেই জানতেন এবং এর আগে অনেকবার তিনি নিজেও এই নিয়মটি পালনও করেছিলেন। কিন্তু আজকে এই দীর্ঘ যাত্রাপথে এতগুলো অদ্ভুত ঘটনার কারণে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়মটি একেবারে ভুলে গিয়েছিলেন। তিনি ভুলে গিয়েছিলেন যে গাড়ির পেছনের অংশে অনেক কলা এবং তরমুজ রাখা আছে যা তিনি সুপারমার্কেট থেকে ফেরত নিয়ে আসছিলেন। আরিফ ভাই নিজের কপাল চাপড়ে মনে মনে বললেন, ইয়া আল্লাহ আমি এত বড় একটা ভুল করলাম, আমার গাড়িতে এত খাবার থাকার পরও আমি একবারও সেগুলো তাদের উদ্দেশ্যে নেওয়ার কথা ভাবিনি। এই কথাটি মনে পড়ার সাথে সাথে আরিফ ভাই অনুভব করলেন যে গাড়ির ভেতরের পরিবেশটা হঠাৎ করে যেন মারাত্মক রকমের ঠান্ডা হয়ে গেল, কিন্তু এই ঠান্ডা কোনো স্বাভাবিক শীতের ঠান্ডা ছিল না। এই অদ্ভুত এবং হাড় কাঁপানোর ঠান্ডাটি শুধুমাত্র আরিফ ভাইয়ের দুই হাত এবং দুই পায়ে এসে জমা হচ্ছিল। তার মনে হচ্ছিল যেন কেউ তার হাত এবং পায়ে বরফের ছাই দিয়ে বেঁধে দিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে আরিফ ভাই আর একটু সময় নষ্ট করলেন না। তিনি কোনো মতে নিজের মনের সাহস সঞ্চয় করে না দেখেই শূন্যের উদ্দেশ্যে কাঁপা কাঁপা গলায় অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হুজুর আমার গাড়িতে অনেক খাবার রাখা আছে, আপনি যদি চান তবে দয়া করে সেখান থেকে খাবারগুলো নিয়ে নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। এই কথাগুলো বলার সাথে সাথে আরিফ ভাই দ্রুত মনে আল্লাহর নাম স্মরণ করতে লাগলেন। তিনি যত দোয়া দরুদ পারেন সবগুলো একে একে পড়তে লাগলেন, আয়াতুল কুরসি পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে গাড়ির এক্সেলারেটরের চাপ দিয়ে দ্রুত গতিতে তার গন্তব্যের দিকে গাড়ি ছোটালেন। তিনি মনে মনে ভাবলেন, যাক বাবা আমি অন্তত আমার ভুল তো বুঝতে পেরে নিয়মটা পালন করেছি, এখন আল্লাহ ভরসা। আরিফ ভাইয়ের এই কথাগুলো বলার পর এক অদ্ভুত অলৌকিক ব্যাপার ঘটল। কথাগুলো বলার পর থেকে তিনি তার গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত পুরো রাস্তায় আর কোনো অদ্ভুত বা ভৌতিক ঘটনাই ঘটেনি। আরিফ ভাই গাড়ির ভেতরে আর কোনো কলা কাশি বা কোনো কিছুর আওয়াজ পাননি। তার হাত এবং পা যে অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে গিয়েছিল সেটিও ধীরে ধীরে একদম স্বাভাবিক এবং উষ্ণ হয়ে যেতে শুরু করল। শুধু তাই নয়, যে রাস্তাটি এতক্ষণ সম্পূর্ণ জনমানবহীন এবং নীরব ছিল সেই রাস্তায় হঠাৎ করে অনেক গাড়ির আনাগোনা শুরু হল। রাস্তার পরিবেশটা জনমানবহীন এবং নীরব ছিল, তবু হুট করে কোথা থেকে যেন এতগুলো গাড়ি এবং মানুষ চলে এলো তা তার বোধগম্য হল না। এই পরিবর্তনগুলো এতটাই দ্রুত এবং অস্বাভাবিকভাবে হল যে আরিফ ভাই অবাক হয়ে ভাবলেন, আগে সেই ভৌতিক নির্ভরতা সত্যি কোনো অশুভ জাদুর প্রভাবেই তৈরি হয়েছিল। অবশেষে আল্লাহর অশেষ রহমতে আরিফ ভাই নিরাপদে তার অফিসে গিয়ে পৌঁছালেন। অফিসে পৌঁছানোর পর তার প্রথম কাজ ছিল গাড়ির পেছনে রাখা ফলমূল বের করে গুদামে রাখা। তিনি যখন গাড়ির পেছনের দরজা খুললেন তখন তিনি এমন একটি দৃশ্য দেখলেন যা দেখে তার চোখ আবার কপালে উঠে গেল। তিনি দেখলেন সেখানে রাখা অনেকগুলো তরমুজের মধ্যে একটি বড় তরমুজ এমনভাবে ফাটানো এবং খাওয়া হয়েছে যেন মনে হচ্ছে কেউ মাত্র কিছুক্ষণ আগে নিজের হাতে সেটাকে ভেঙে ভেতরের অনেকটা অংশ খুব তৃপ্তি করে খেয়েছে। আরিফ ভাই আর দেরি না করে সাথে সাথে তরমুজটি হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে তার অফিসের কাছে গেলেন। তিনি অত্যন্ত নার্ভাস এবং আতঙ্কিত গলায় বসকে বললেন, বস আমাকে দয়া করে ক্ষমা করবেন, আমার গাড়ির পেছনে রাখা তরমুজগুলোর মধ্যে এই একটি তরমুজ কিভাবে যেন ফেটে গিয়ে আট খাওয়া অবস্থায় পাওয়া গেছে। আমি সত্যি আল্লাহর কসম করে বলছি আমি জানি না এটা কিভাবে হলো, বাকি সবগুলো তরমুজ একদম ঠিকঠাক আছে। বস আজকে রাস্তায় আসার সময় আমার সাথে অনেকগুলো অদ্ভুত এবং ভয়ঙ্কর অলৌকিক ঘটনা ঘটেছে বস। এরপর আরিফ ভাই তার বসকে রাস্তায় ঘটে যাওয়া সমস্ত ভীতিকর ঘটনা বর্ণনা দিলেন একের পর এক। আরিফ ভাইয়ের এই রোমাঞ্চকর এবং হাড়হিম করা কাহিনী শোনার পর তার বস তার উপর বিন্দুমাত্র রাগ করলেন না বা তাকে কোনো দোষারোপ করলেন না, বরং তার বস খুব শান্তভাবে সব শুনলেন এবং মনে মনে তিনি পুরো ঘটনাটা নিয়ে বেশ কিছুক্ষণ ভাবলেন। তাকে দেখে মনে হল তিনি ব্যাপারটা খুব সহজেই যেন বুঝতে পেরেছেন। বস অত্যন্ত গম্ভীর গলায় আরিফ ভাইকে নির্দেশ দিলেন, এই খাওয়া তরমুজটি তুমি অফিস বা অন্য কোথাও খাওয়ার চেষ্টা করো না, এটা তুমি এক কাজ করো, এই তরমুজটিকে সমান চারটি ভাগে ভাগ করো, তারপর সেই চারটি টুকরো আমাদের অফিসের সামনে উঠোনে ভালো করে রেখে এসো, আর সবাইকে কড়াভাবে নিষেধ করে দাও যেন কেউ ভুলেও ওই তরমুজ স্পর্শ না করে। বসের এই অদ্ভুত নির্দেশ শুনে আরিফ ভাই আর কোনো প্রশ্ন করার সাহস পেলেন না। তিনি বসের কথা মতো সেই খাওয়া তরমুজটিকে নিখুঁতভাবে চারটি খণ্ডে ভাগ করলেন এবং অফিসের একদম সামনে উঠোনে নির্দিষ্ট জায়গায় যত্ন করে রেখে দিলেন। এই সমস্ত কাজ শেষ করে আরিফ ভাই গভীর রাতে অত্যন্ত ক্লান্ত এবং বিধ্বস্ত অবস্থায় নিজের বাড়িতে গেলেন। পরদিন সকালে আরিফ ভাই আবার কাজে যাওয়ার জন্য অফিসে গেলেন। তখন তিনি সবার আগে অফিসের সেই উঠোনে ছুটে গেলেন। সেখানে তিনি আগের দিন তরমুজের টুকরোগুলো রেখেছিলেন। সেখানে যাওয়ার পর তিনি যা দেখলেন তা আবারও তাকে অবাক করে দিল। তিনি দেখলেন সেখানে রাখা তরমুজের চারটি টুকরোর একটি অবশিষ্ট নেই। শুধু তাই নয়, তরমুজের সবুজ রঙের যে শক্ত খোলসগুলো থাকে সেগুলোরও কোনো চিহ্ন সেখানে ছিল না। জায়গাটি ছিল একেবারে পরিষ্কার এবং পরিপাটি। আরিফ ভাই ভয়ে অবাক হয়ে গেলেন, এত বড় তরমুজের টুকরোগুলো কোথায় গেল? এগুলি কি কোনো রাস্তার প্রাণী এসে খেয়ে গেছে, নাকি কোনো অভাবী মানুষ নিয়ে গেছে, নাকি সত্যি রাতের অন্ধকারে সেই অদৃশ্য মুরব্বী জিন যে সারা রাস্তা তার সাথে করে এসেছিল সেই এখানে এসেগুলো বসে বসে খেয়েছে? এই প্রশ্নের উত্তর আরিফ ভাই কখনোই জানতে পারেননি। তিনি ভাবেন হয়তোবা এই জিনিস কেউ নিয়ে গেছে, কোনো পাখি খেয়েছে বা কোনো কুকুর বা ক্ষুধার্ত বিড়াল এটা খেয়েছে। কিন্তু তারপরও তার মনের যে প্রশ্ন সেটার কোনো উত্তর তিনি এখনো পাননি। এই প্রশ্নের উত্তর আসলে দেয়া সম্ভব না, কারণ কেউই এই বিষয়টা প্রত্যক্ষ করেনি। এই ঘটনাটি তার জীবনে একটি গভীর এবং স্থায়ী ছাপ ফেলে গেছে যা তিনি কোনোদিন ভুলতে পারবেন না। তিনি এরপর থেকে সবসময় রাস্তায় বের হওয়ার আগে আল্লাহর নাম নিয়ে বের হন এবং সমস্ত নিয়মকানুন খুব সতর্কতার সাথে পালন করেন। সেই রাস্তার এই অদ্ভুত নিয়ম সম্পর্কে তিনি তার বসকে একদিন জিজ্ঞাসা করেছিলেন। তার বস বলেছিলেন, শুনো আরিফ, সবসময় সবকিছু জানার চেষ্টা করতে নেই, কিছু কিছু জিনিস মানুষের না জানাই ভালো। আমাদের পূর্বপুরুষেরা এই রাস্তা দিয়ে অনেক চলাফেরা করেছে, তারা নিশ্চয়ই কিছু বুঝে এই নিয়মটা বানিয়েছে। যদি কোনো সমস্যা নাই থাকত তাহলে এই নিয়ম তো তারা ভুলেও করতেন না। আর তুমি দেখো, যখনই তুমি ক্ষমা চেয়ে খাবার অর্পণ করলে তার কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে যে সমস্ত অস্বাভাবিক ঘটনা বা ভূতরে ঘটনা ঘটছিল সেগুলো কি থেমে যায়নি? তুমি বলো, থেমে গিয়েছিল কিনা? আরিফ মাথা নাড়লেন। তিনি বললেন, হ্যাঁ থেমে গিয়েছিল, অর্থাৎ সেখানে নিশ্চয়ই কোনো কিছুর উপস্থিতি ছিল যা আমাদের চর্মচক্ষুর বাইরে, যারা আমাদেরকে সর্বক্ষণ দেখতে পায় কিন্তু আমরা কখনোই তাদেরকে দেখতে পাই না। এই ছিল আমাদের আরিফ ভাইয়ের ঘটনা। এই ঘটনাটি বেশ শিক্ষণীয় একটি ঘটনা। আমার ব্যক্তিগত মত যদি আপনারা জানতে চান, তবে আমি বলবো যারা এই ট্রাক চালকের পেশার সাথে যুক্ত আছেন তারা সত্যি মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং সাহসী মানুষ। আমরা সাধারণ মানুষেরা যখন কোনো বাসে বা গাড়িতে করে দূরের পথে যাই তখন আমরা খুব শান্তিতে চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকি, কিন্তু এই ট্রাক চালকদের দিনের পর দিন রাতের পর রাত একটানা চোখ খোলা রেখে সম্পূর্ণ মনোযোগের সাথে এই বিশাল বিশাল গাড়িগুলো চালাতে হয়। তারা কোনোভাবেই ঘুমাতে পারেন না। এই নির্জন অন্ধকার এবং দীর্ঘ যাত্রাপথে তাদের শুধুমাত্র ভয়ঙ্কর ডাকাতি বা ছিনতাইয়ের ভয়ই থাকে না, বরং আরিফ ভাইয়ের মতো এমন অনেক অজানা এবং অদেখা অশুভ শক্তির মুখোমুখিও হতে হয়। আমরা নিজেরাই অনেকেই শুনেছি লাশবাহী অ্যাম্বুলেন্স বিভিন্ন জায়গায় যাওয়ার সময় তাদের সামনে হুট করে কাফনের কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে যায়, অথবা রাস্তার মাঝখানে কোন একটা কিছুর সাথে তাদের ধাক্কা লাগে, কিন্তু তারা যখন পেছনের দিকে ফিরে তাকায় তখন সেখানে আর কোনো কিছুই দেখা যায় না। তারা কিসের সাথে ধাক্কা খেয়েছিল কিছুই জানে না। এছাড়াও অনেক সময় এসব কারণে অ্যাক্সিডেন্টও হয়। মানুষ মনে করে সামনে কেউ হয়তোবা দাঁড়িয়ে আছে, খোমটা দিয়ে কোন নারী, তারা তখন তাদের গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে পাশের কোনো খাদে গিয়ে পড়েন, জীবন হারান, নয়তো পঙ্গু হয়ে যান। তাই আমি সকলকেই বলবো, আপনারা কোনো জায়গায় যাওয়ার আগে বা বড় কোনো জার্নিতে যাওয়ার আগে যারা ট্রাক বা বাস চালান তারা অবশ্যই আল্লাহর নাম স্মরণ করুন, দোয়া দরুদ পড়ুন এবং এই দোয়া করুন যে আপনারা এরকম কিছু সম্মুখীন কখনোই যেন না হন, বা যদি হনও তাহলে যত আল্লাহ আপনাদেরকে রক্ষা করেন এবং সবসময় হেফাজত করেন। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। এই ছিল আরিফ ভাইয়ের ঘটনা। এবার নিজের কথা চিন্তা করে দেখুন, আপনারা যদি আরিফ ভাইয়ের জায়গায় থাকতেন তাহলে আপনারা কি করতেন? আপনারা কি পারতেন এই ভয়ঙ্কর মাথা কাটা ভূত দেখার পর, গাড়ির ভেতর থেকে এই অদৃশ্য কণ্ঠস্বর শোনার পর মাথা ঠিক রেখে গাড়ি চালিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছাতে? আমি নিশ্চিত আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভয় জ্ঞান হারিয়ে ফেলতেন। তাই আমাদের সকলের উচিত খুব সাবধানে গাড়ি চালানো আর এই সমস্ত জিনিসকে খুব একটা পাত্তা না দেওয়া, আর যাত্রাপথে অবশ্যই আল্লাহকে স্মরণ করা। আল্লাহই পারেন যে কোনো কঠিন এবং ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করতে। প্রিয় লিসেনার্স, আজকের মতো আমি সিফাত আলম বিদায় নিচ্ছি। ফিরে আসব নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভূত.com এর সাথেই থাকবেন। ঘটনাটি কেমন লাগলো সেটা দয়া করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে জানাবেন, আর যদি ভালো না লাগে তাহলেও জানাবেন। এছাড়াও আপনারা আর কোন ধরনের ঘটনা শুনতে চান বা কি ধরনের ঘটনা আপনারা পছন্দ করেন সেই বিষয়ে আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমরা সেই স্পেসিফিক ঘটনাগুলো কালেক্ট করার চেষ্টা করব। যদি আমরা সেগুলো পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে খুব দ্রুতই সেগুলো শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আপনারা সবাই জানেন আজকের এই এপিসোডটি খুবই অন্যরকম একটা এপিসোড ছিল, কারণ প্রথমেই আমরা শুরু করেছিলাম আমাদের খুব প্রিয় একজন স্টোরি টেলার তানভীর তুষারকে দিয়ে, এবং তারপরেই আমার খুবই প্রিয় আরেকজন স্টোরি টেলার মোস্তফা আলম রোমান তার ঘটনাটিও শেয়ার করেছে আমাদের সাথে, সেটাও শোনালাম। এবার বিদায় নিতে হবে। আসলে ঈদের সময় প্রত্যেকটা মানুষই ব্যস্ত থাকেন, এবং আমরা দেখি যে ঈদের সময় আমরা যে শোগুলো করি সেই শোতে আসলে ঠিক অন্য সময়ের মতো অত মানুষ হয়তো সময় যেতে পারে না। বাট ঈদের এপিসোড বলে যেই মুহূর্তে সময় পান সেই মুহূর্তেই শুনে ফেলেন, যখনই ইচ্ছে শুনুন। যারা সাবস্ক্রাইব করেননি চাইলে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, চাইলে বেল আইকনটি ক্লিক করতে পারেন। তবে আপনারা বেল আইকন ক্লিক করুন আর না করুন, সাবস্ক্রাইব করুন আর না করুন, আপনাদেরকে ভয়ের রাজ্যে নিয়ে যাব সবসময় এই আশা রাখি। দোয়া করবেন আমার জন্য। ঘটনা পাঠাতে হলে আমার ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা আজকের মতো এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি, আবারও কথা হবে খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।